আছেন সব সময়ের রেডিও ফুর্তি ঘড়িতে। সময় রাত 11:59। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। যাই হোক, আজকে এই এই যত দিন যাচ্ছে, গত 7 দিন আগে যখন আমরা এসেছিলাম তখন বলেছিলাম যে ঠান্ডা পড়তে শুরু করেছে। আজকে খুব বেশি ব্যতিক্রম নেই, তবে ঠান্ডার পরিমাণটা হয়তো কখনো কখনো একটু বেশি মনে হয়। তো আমার কাছে খুব ভালো লাগে একটা জিনিস, সেটা হচ্ছে যে আমার কাছে শীতের দিনে বিশেষ করে আপনাদের সাথে এই মুহূর্তে মানে এরকম একটা সময়ে আপনাদের সাথে ভূত এফএম নিয়ে আসতে প্রতিবারই আমার অনেক বেশি ভালো লাগে। এবং আমার কাছে মনে হয় বৃষ্টি, শীত, ঝড় এই সমস্ত রাত্রে ভূত এফএম অনেক বেশি জমজমাট হয়ে ওঠে। আর ঘটনা যেগুলো আমরা পাই সেগুলো একটু জমজমাট ঘটনা পাওয়া যায়। আমি জানি না যে ওয়েদারের সাথে এর কোনো রিলেশন আছে কিনা, বাট এটা হয়। তো আশা করছি যে আপনারা কেউ নিরাশ হবেন না। আপনারা যারা ওয়েট করছেন অধীর আগ্রহে ভূত এফএমের জন্য, তারা সবাই আজকে রাতের বেলায় অনেক ভয় পেয়ে ঘুমোতে যাবেন। যাই হোক, শুরুতে বলে দেয় যে আমাদের সাথে কীভাবে কমিউনিকেট করতে হবে। আমাদের সাথে যদি আপনি কমিউনিকেট করতে চান তাহলে এস এম এস এর মাধ্যমে কমিউনিকেট করতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আপনি চান আমাদের ইমেল করতে তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনার মনে রাখতে হবে। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম @ফুর্তি.fm, হুইচ ইজ BHOOTFM@RADIO FORTI.FM। এখানে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। আমরা অবশ্যই এক্সপেক্ট করবো যে আপনি ঘটনার শুরুতেই উল্লেখ করে দেবেন যে আপনি স্টুডিওতে এসে সরাসরি আপনার ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য একটা অনুরোধ রইল, সেটি হচ্ছে যে আপনারা আপনাদের ঘটনাটি আমাদের পাঠানোর দরকার নেই। আপনারা যেটা করবেন সেটা সরাসরি আপনাদের ঘটনাটি রেকর্ড করে আমাদের কাছে যে অডিও ক্লিপটি রয়েছে সেই ক্লিপটি পাঠিয়ে দেবেন, এবং যদি সেটা সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। যাই হোক, এই ছিল নিয়ম কারণ। আরও কিছু নিয়ম কারণ আছে যেটা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে Channel 22। তাহলে দেখবেন যে একের পর এক দুজন এপিসোডের অপশান আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা সেখান থেকে শুনে ফেলতে পারবেন। এছাড়াও আপনি যদি ভূত এফএম টিউনটা আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করতে চান তাহলে খুব একটা সিম্পল একটা ওয়ে আছে যেটা আপনি এখনই করে ফেলতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে লিখুন কোড নাম্বার, অ্যান্ড কোড নাম্বার ইজ 92125, এবং SMS টি সেন্ড করুন 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। যাক, নিয়ম কারণ শেষ হলো, এবার ঘটনায় ঢোকা যাক। আমাদের কাছে প্রথম যে ঘটনাটি আছে সেই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, যিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত নেই। আমরা তার ঘটনাটি পড়ে শোনাচ্ছি এবং জানি রাখি যে তিনি জাস্ট এখন তিনি ক্লাস 10 পড়েন, বেশ ছোট একজন আমাদের লিসেনার বয়সে, এবং তার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আমি আপনাকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। রাসেল ভাই, আজকে আমি আপনাকে জিজ্ঞাসা করব না আপনি কেমন আছেন, কারণ আপনি সবসময়ই ভালোর দলে থাকেন এবং আমিও এবং থাকেন এবং ভালোর দলে। আমার নাম রাফসান, আমি থাকি লালবাগ জয়নাগ রোডে। এই ভূত এফএমের 2 দিন আগে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা আমি কল্পনাও করতে পারিনি। আমাদের বর্তমান বাসাতে যখন প্রথম আসি তখন থেকেই আমার কেমন যেন লাগত। রাত করে পড়তে গেলে প্রায়ই রাতে রান্নাঘরে টুকটাক আওয়াজ শুনতাম। মাঝে মাঝে আমাদের ওপর তলায় বারান্দা থেকে হালকা নূপুরের আওয়াজ শুনতাম, কিন্তু সেটাকে পাশের ফ্যাক্টরির আওয়াজ বলে চালিয়ে দিতাম। কিছুদিন আগে একটু রাতে সবাই ঘুমিয়ে গেলে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের খেলা দেখছিলাম। এমন সময় আমি রান্নাঘরে পাতিল বাটিতে কেমন যেন টুকটাক আওয়াজ শুনতে পেলাম। ভাবলাম বোধ হয় ইঁদুরের আওয়াজ। রান্নাঘরে গিয়ে উঁকি দিয়ে দেখলাম কেউ নেই। তারপর অজু করতে বাথরুমে গেলাম। হঠাৎ আমি একটা আওয়াজ শুনলাম যেটা অনেকটা এরকম ধরনের গম্ভীর। আমি ভেবেছিলাম এটা বাবার আওয়াজ, কিন্তু ফিরে দেখি সেখানে কেউ নেই। পরে ভাবলাম এটা বাবার আওয়াজ নয়, কেননা বাবাদের রুমের রুম বাথরুম থেকে অনেক দূরে এবং তাদের রুমের দরজা বন্ধ। আমি এসে তেমন এটাকে তেমন গুরুত্ব না দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। আমি রাত্রে আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমাই, কিন্তু পরদিন রাতে আমি আগে আগে কিছু না পড়ে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং জেগে গিয়ে আবিষ্কার করলাম যে আমি আমার পড়ার টেবিলে বসে আছি এবং আমার সামনে বই খোলা। আমি ভাবলাম যে হয়তো আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমার মাথাতে পুরো ব্যাপারটা আসেনি। হঠাৎ আমি পেছনে নূপুরের শব্দ শুনতে পেলাম। চমকে পেছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আমার টেবিলটা ছিল অনেক বড়। আমি আবার টেবিলের দিকে ফিরে দেখলাম সেখানে টেবিলের ওপর প্রায় দেড় বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আমাকে তাকাতে দেখে সে যেন কেমন একটা অমানবিক হাসি দিল। চমকে আমি পেছনে চেয়ার থেকে উল্টে পড়ে গেলাম। তবে এখানে সব শেষ হয়ে যায়নি। আমি দেখলাম যে আমার পেছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে এবং মহিলা ও বাচ্চাটির কাপড়ের রং ছিল সাদা। আমি চিৎকার করতে যাব এমন সময় আমি আমার পায়ে একটা টান অনুভব করলাম। সরে এসে আমার অদ্ভুত কিছু খাটের নিচে দিয়ে যাচ্ছিল। আমি চেষ্টা করেও চিৎকার করতে পারছিলাম না। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতে দেখি আমি বিছানাতে শুয়ে আছি। তখনও রাত ছিল, তাই আমি মনে করলাম সেটা স্বপ্ন ছিল, কিন্তু নড়তে গিয়ে আমি মাথার পেছনে একটা খুব ব্যথা অনুভব করলাম। তখন আমার মনে পড়ল যে আমি পড়ে গিয়েছিলাম। তখন আমি আবার শুনতে পেলাম সেই অমানবিক হাসি। তাকিয়ে দেখি সেই মহিলা বাচ্চা হাতে হাত ধরে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি আর সহ্য করতে পারলাম না। দ্বিতীয়বারের মতো আমি আবার জ্ঞান হারালাম। সকালে জ্ঞান ফিরলে দেখি 12টা বাজে এবং সবাই আমার পাশে বসে আছে। আমি ওদেরকে আমার কথা বলিনি, কেন যেন আমার মনে হচ্ছিল যে ঘটনাটা সবাইকে বলা উচিত হবে না। আমি আমাদের বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বাড়িতে কোনো অস্বাভাবিক কিছু কখনো ঘটেছিল কিনা। সে আমাকে কোনো উত্তর দিতে পারিনি। আমি ঘটনাগুলোর মাঝে কোনো মিল খুঁজে পাইনি। শুধু চিন্তা করি কেন আমার সাথে এমন ঘটনা ঘটল। এরপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি ক্লাস 10-এ পড়ি বলে আমি পড়াশোনার চাপের কারণে আমি স্টুডিওতে উপস্থিত হতে পারলাম না এবং এই ঘটনাটি তিনি পড়ে শোনাতে বলেছেন, আমি পড়ে শোনালাম। থ্যাংক ইউ ভেরি মাচ এত চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করছি নেক্সট টাইম আপনার কাছে আবার সেম এরকম ধরনের মজার কোনো ঘটনা পাবো, ভয়ের কোনো ঘটনা পাবো। যাই হোক, আমাকে অনেকে SMS করছেন। আচ্ছা, SMS করে জাবের বলেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বাড়িয়ে দিতে, আমি বাড়িয়ে দিলাম। আমাকে আদনান বলেছেন যে স্টোরিটা অনেক ভালো লেগেছে তার কাছে। তামান্না গাজীপুর থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আই লাভ ভূতাসন, যত রাত বাড়ছে তত ভয় বাড়ছে। হ্যাঁ, তাই সব সময় হয়। রিমু টঙ্গি থেকে লিখেছেন যে ফার্স্ট স্টোরি ওয়াজ সুপার, থ্যাংক ইউ। তন্ময় ঢাকা থেকে আমাদের সাথে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে রোহান এবং তিনি বলেন যে ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে। গালিব ঢাকা থেকে SMS করেছেন, ফার্স্ট ঘটনাটা তার কাছে ভালো লেগেছে। লিপি বরিশাল থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন পলাশ, এছাড়াও আমাদের SMS করেছেন শাকিল, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি SM শ্যামল এবং আমাদেরকে SMS করেছেন সজীব বাড়িধারা থেকে, না ভান্ডারিয়া থেকে হবে এটা, ভান্ডারিয়া থেকে। স্টারলিংক লিটন আমাদের SMS করেছেন মিরপুর থেকে। রোমান আমাদের SMS করেছেন নিরালা খুলনা থেকে। এছাড়াও আমাদের ফুর্তি, আচ্ছা নামটা প্রথমে লিখতে হবে বলেছিলাম, তাসনিম আমাদের SMS করেছেন। আমাদের SMS করেছেন ভোলা রাজশাহী থেকে। আমাদেরকে কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন প্রান্ত সাতক্ষীরা থেকে। SMS করেছেন ইলিয়াস দুর্গাপুর থেকে। আমাদেরকে জুনায়দ SMS করেছেন নেত্রকোনা থেকে। আমাদের সুমন SMS করেছেন, সুমন মিরপুর থেকে SMS করেছেন। সাকিব এবং ললিতা আমাদের SMS করেছেন রাজশাহী কলেজ থেকে। অনিক নাটোর থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন ইমন, এছাড়াও SMS করেছেন নাফি মগবাজার থেকে, ঐশী খুলনা থেকে, এবং এছাড়াও SMS করেছেন তুষার, আলিশা, প্রত্যয় তালা, তারপরে হচ্ছে শ্যামা আমাদের SMS করেছেন, আমান, শাহিন, শাওন, পঙ্কজ সহ আরও অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে তার ঘটনায়।
ধন্যবাদ প্রফুল্ল ভাই আপনাকে।
আচ্ছা, আমি শুরুতে একটু বলে দেই যে যিনি আমাদের এই মুহূর্তে যিনি অতিথি তিনি ডিনার, এবং যিনি গতদিন তার ঘটনা শেষ করতে পারেননি, বলেছিলেন যে বাকি ঘটনাগুলো তিনি আজকে এসে বলবেন। সুতরাং শুরুতেই আমরা ডিনারকে নিয়ে এসেছি এবং ডিনারের কাছে তার বাকি ঘটনাগুলো আমরা শুনে ফেলবো।
জি আসলে ধন্যবাদ আবার আপনাকে। হাই লিসেনার্স, আমি ডিনার, আমি এসেছি লালবাগ থেকে। আমি রাসেল ভাই প্রথম যে ঘটনাটি শেয়ার করছি এটা আমার এক ছোট ভাই, তার নাম হচ্ছে রাহাত। সে তার ফ্রেন্ডের আম্মুর মুখ থেকে ঘটনাটি শুনে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছে রাজশাহী জেলার কোনো একটি জায়গায় এবং এটা 87 or 86 এর দিকে ঘটনা। তো ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইশাক। তো তিনি পাঁচ অক্ত নামাজ পড়েন সবসময়, একজন নামাজি মানুষ। তো উনি একদিন যথারীতি প্রতিদিনের মতো নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছিলেন। তো বের হওয়ার পর উনি দেখলেন যে একটি মেয়ে দাঁড়িয়ে আছে মসজিদটা ঠিক বাইরে, এবং বোরকা পরানাটি সাদা একটি জামা পরে দাঁড়িয়ে আছে, যে বোরকা ছাড়াও যেভাবে ওড়না দিয়ে পর্দা করা যায় সেরকম। তো মেয়েটা মোটামুটি অনেকটা লম্বা ছিল। তো উনি রাসেল ভাই, এর মধ্যে ওনার কিছুদিন আগে তার বিয়ে ঠিক হয় একটা মেয়ের সাথে ফ্যামিলিগতভাবে। তো উনি মেয়েটাকে দেখে, মানে মেয়েটা এতই সুন্দর ছিল যে সে তার সৌন্দর্যের মোহে পড়ে যায়। তো সে একটা ঘোরের মধ্যে গিয়ে সেই মেয়েটাকে জিজ্ঞেস করে যে কী নাম, সে কোথায় থাকে এসব। তো একটা পর্যায়ে সে তাকে, যিনি মোহাম্মদ ইশাক, তাকে জিজ্ঞেস করে যে আমি আপনাকে বিয়ে করতে চাই। তো মেয়েটাও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তো উনি সম্পূর্ণ কিন্তু ঘোরের মধ্যে, তো উনি সেই মেয়েকে নিয়ে তাদের এলাকারই একটি স্থানীয় কাজী অফিসে নিয়ে যায়। তো সেখানে তাকে বিয়ে করে। তো বিয়ে করার পর উনি যথারীতি তাকে তার বাসে নিয়ে আসে। তো বাসে নিয়ে আসার পর তার আম্মু এবং তার প্যারেন্টস মোহাম্মদ ইশাকের, তারা খুবই রেগে যায় তার উপর যে এটা কি কি করছো তুমি, তোমার তো বিয়ে ঠিক হয়েছে আর এই মেয়েটাকে, একে তো আমরা কেউ চিনি না জানিও না, এবং তুমি নিজেও তাকে চিনো না জানো না। তো সে কারো কথায় কোনো কান দেয় না। কিন্তু তার ফ্যামিলির একটা জিনিস খুব ভালো লাগে যে মেয়েটাকে মানে দেখতে খুবই ভালো মনে হচ্ছিল, একজন পরেশগার মহিলা যেরকম হয় মেয়েটা খুবই ধার্মিক দেখে বোঝা যাচ্ছিল এবং মোটামুটি অনেকটা পর্দাশীল। তো ওনারা আর তার ছেলের বিয়েতে দ্বিমত পোষণ করেনি, তারা তাকে অ্যাকসেপ্ট করে নেয়। তো যথারীতি তাকে বাসা নেওয়ার পর তাদের সংসার চলতেছিল ফার্স্ট দুই একটা উইকস যায় এরকম নর্মালি। তো দুই একটা উইকস যাওয়ার পর এই ইশাক ভাইয়ের যে আম্মা ছিলেন, তো ওনাদের বাসাটা ছিল দোতলা বাসা। তো বাসার ফুল ফ্যামিলি সবাই খাওয়া দাওয়া করতো দোতলায়, এবং দোতলায় ওনার আব্বা আম্মা থাকতো এবং নিজে ইশাক উনি থাকতেন ওনার ওয়াইফকে নিয়ে, আর ওনার ছোট ভাই থাকতেন পাশে একটা রুমে। তো যার নাম ইশাক, তো ওনার আম্মা একদিন বারান্দা থেকে দেখলেন যে ওনার যে ছেলের বউ, যাকে তার ছেলে বিয়ে করে নিয়ে আসছে, সে তাদের বাসার যে মানে বাগানের গাছের মধ্যে পানি দিচ্ছে। তো তখন সময় 9:30 or 10 এরকম হবে। তো মোটামুটি এই সময় সূর্য মানে পূর্ব আকাশেই থাকে, তো যথারীতি ওই সময় কেউ দাঁড়ালে তার ছায়াটা বা তার যে শ্যাডোটা সেটা মানে পশ্চিম দিকে পড়ে। তো উনি উপর থেকে লক্ষ্য করলেন দোতলার বারান্দা থেকে যে তার ছেলের বউটার মানে কোনো ছায়া নেই মাটিতে। তো এটা ওনার কাছে একটু উইয়ার্ড মনে হয়। তো উনি জাস্ট ওনার ছেলের বউ যখন পানি দেওয়া শেষ করে রুমে চলে যায়, তো উনি দোতলা থেকে নামেন নিচে। তো উনি নিচে নেমে সেখানটা যান, একটু কিউরিয়াসিটি নিয়ে সেখানে যান, যে উনি গিয়ে দেখলেন যে না, ওনার নিজের ছায়া ঠিকই পড়তেছে। কিন্তু সবচেয়ে মানে উইয়ার্ড ব্যাপার একটা হচ্ছে যে ওনার ছেলে বউটা যেখানটা দাঁড়িয়ে ছিল, তো উনি সেখানটা যখন গেলেন, তো উনি লক্ষ্য করলেন যে সে যে জমিনটা যেখানে, তো সেই জমিনটা মানে অনেক গরম এবং মানে খুব অস্বাভাবিক একটা গরম। এটা কখন হয়, যেমন যে যখন রাস্তায় কোনো কিছু রান্না টান্না করলে বা রাস্তা ঢালাই দেওয়ার সময় অনেক বালি গরম করতে হয়, তো আলকাতা গরম করতে হয়, তো ওই রকম একটা গরম যে এখানে কিছু একটা রান্না করা হয়েছে বা এরকম। তো উনি সঙ্গে সঙ্গে সেখান থেকে এই এক মুঠ মাটি হাতে নেয়। তো উনি মাটিটা হাতে নেওয়ার পর দেখলেন যে মানে সে মাটিটা মানে অনেক গরম, মানে অস্বাভাবিক একটা গরম। তো উনি আর এটা দেখার পর উনি আর এই ঘটনা কারোর সাথে শেয়ার করেনি। তো ওনার কাছে মানে তখন থেকে ওনার ফার্স্ট সন্দেহ ঢুকে ওনার ছেলের ওয়াইফকে নিয়ে। তো এরকম দু একদিন যাওয়ার পর উনি এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করতে পারতেছিলেন না। তো যিনি মোহাম্মদ ইশাক, ওনার যে ছোট ভাই ছিল, তো সে একদিন রাতে 10:00 or 10:30 হবে, তো সে মানে পানি খাওয়ার জন্য তাদের সেকেন্ড ফ্লোরটা সেখানে যায়। তো সেখানে গিয়ে সে পানি খেতে থাকে এবং সে দেখে যে তার যে বড় ভাই, যে ওয়াইফ, সে মানে একজন মানুষ নামাজ পড়ার যে একটা প্রিপারেশন নেয় মহিলারা সচরাচর, সে মানে সেরকম একটা প্রিপারেশন নিয়ে উনি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছেন, দোতলা বাসে তিনতলার ছাদে যাচ্ছেন। তো এটা দেখে সে বলে যে ভাবি এত রাতে কোথায় যাচ্ছে, একটু দেখি গিয়ে কোনো সমস্যা নমস্যা কি না। তো সে ছেলেটা বসছিল 10 or 12 বছর বয়স হবে। তো সে উপরে গিয়ে দেখলো যে তার ভাবি মানে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তেছেন, জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন, কিন্তু ওনার চারপাশে মানে ডান পাশে বাম পাশে পিছনে মানে কিছু মানুষের অবয়ব এবং খুব মানে অনেক লম্বা কিছু মানুষের অবয়ব দেখা যাচ্ছে। তো এটা সে সেখানে দাঁড়িয়ে দেখে এবং সে ছোট মানুষ এবং সে মানে অবাক হয়ে যায় যে এটা এটা কি দেখতেছি আমি। তো এটা সে পুরো নামাজটা দেখে তার, তো তার ভাবি যখন সালাম ফিরায় তো সালাম ফিরায় দেখে যে তার হাজব্যান্ডের ছোট ভাই দাঁড়িয়ে আছে। তো সে নামাজটা শেষ করে সবাইকে বলে যে তুমি এত রাতে এখানে কি করতেছো। তো ও বলে যে না আমি তো মাত্র আসলাম এমনি। তারপর ওর ভাবি ওকে নিয়ে জাস্ট রুমে নিয়ে আসে, তো ওকে রুমে নিয়ে এসে ওকে ওর রুমে ঢুকে বলে যে তুমি ঘুমিয়ে যাও। তারপর উনি ওনার রুমে চলে আসে। তো এই ঘটনাটা যেদিন রাতে ঘটে ঠিক তার পরের দিন সকালবেলা তারা সবাই একসাথে ব্রেকফাস্ট করতেছিল। তো ওই ওনার যে দেবরটা ছিল যে এই জিনিসটা দেখছে রাতেরবেলা, তো সে তার আম্মাকে বলে দেয় খাবার খাবার খেতে বসে সবার সামনে বলে দেয় যে মা এরকম ভাবিকে দেখলাম গত রাতে, এরকম ছাদে উঠছে, ছাদে উঠে জাস্ট নামাজ পড়তে এটা যখন বলতে গেছে তখন তার ভাবি তার মুখে খাবার দিয়ে বলতেছে যে তুমি খাও, এত কথা বলতেছো কেন, খাবারের সময় তো কথা বলতে নাই। তো এটা ওনার আম্মার মানে একটু ই লাগে যে ও মানে কথাটা বলতে দিল না কেন। তো ওনার আম্মার পরে আর জিজ্ঞেস করতে পারেনি। তো এর মধ্যে একটা মিসিং হয়ে গেছে যে ওনার যে সাংসারিক যে জীবনটা চলতেছিল রাসুল ভাই, তো এই তিন চার সপ্তাহের মধ্যে উনি কিন্তু মানে কারোর সাথে তেমন একটা মানে প্রয়োজন ছাড়া কারোর সাথে কোনো কথা বলতেন না। উনি জাস্ট ওনার রুমে টাইম স্পেন্ড করতেন, অলওয়েজ নামাজ পড়তেন, খুব কম কথা বলতেন সবার সাথে। এবং ওনার হাইটটা ওনার হাজব্যান্ড থেকে 5 কি 6 ইঞ্চ বেশি ছিল। তো এটা শোনার পর উনি ওনার ওই ইশাক যিনি ওনার আম্মা মানে নিজে নিজে একটু মানে শিওর হওয়ার জন্য যে দেখি ও কি করে। তো এরকম তার দুই একদিন পর এক রাতে উনি দেখেন, এবার উনি দেখেন যে ওনার ছেলের যে বউ সে নামাজ পড়ার প্রিপারেশন নিয়ে ছাদে যাচ্ছে হাতে জায়নামাজ নিয়ে। তো এটা দেখে উনি মানে সঙ্গে সঙ্গে তার পিছিয়ে পিছিয়ে যায়। তো সে পিছিয়ে পিছিয়ে গিয়ে দেখে যে তার ছেলের বউ ছাদে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে অ্যান্ড তার ডান দিকে এবং বাম দিকে অনেকগুলো মানে লোকের অবয়ব দেখা যাচ্ছে। তো এটা দেখে তো উনি মানে পুরোপুরি শিওর যে এটা তো মানে নর্মাল কোনো কিছু না, এখানে এখানে প্যারানর্মাল কিছু একটা আছে। তো উনি জাস্ট মানে শিওর হওয়ার জন্য যে এটা ওনার ছেলের বই কিনা উনি শিওর হওয়ার জন্য ওইখানটা দাঁড়িয়ে থাকেন যে নামাজটা শেষ হোক তারপরে দেখবো এটা কি বা কি ব্যাপারটা। তো উনি যখন ওনার ছেলের বউ নামাজ শেষ করলেন জাস্ট সালাম ফিরালেন ডান দিকে একবার, তো বাম দিকে যখন সালাম ফিরায় তো সালাম ফিরে সে পিছিয়ে তাকিয়ে দেখে যে তার শাশুড়ি আম্মা দাঁড়িয়ে আছে। তো তাদের ছাদের মধ্যে অনেকগুলো ফুলের গাছের টপ ছিল, তো সেখান থেকে একটি টপ তার ইশারায় তার শাশুড়ির মাথায় গিয়ে লাগে। তো উনি সেখান থেকে সেটা লাগার পর সেন্সলেস হয়ে মানে ছাদের থেকে নিচে পড়ে যাচ্ছে সিঁড়িতে। তো উনি যথারীতি এসে মানে কান্নাকাটি শুরু করে যে আম্মার কী হয়েছে কী হয়েছে, আম্মা তো সিঁড়ি থেকে পড়ে গেছে। তো এটা বলে উনি বাসার সবাইকে মানে জাগিয়ে উঠে ঘুম থেকে, তো বলে যে আম্মা এরকম সিঁড়ি থেকে পড়ে গেছে। তো সবাই মিলে ওনাকে ধরে তো ওনাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। এবং মানে হরিফিক ব্যাপারটা হচ্ছে যে ওনার যে শাশুড়ি ছিলেন উনি কিন্তু কথা বলতে পারতেন, কিন্তু সেদিন রাতে উনি যখন সিঁড়ি থেকে পড়ে যায় তো সেদিন রাত থেকে কিন্তু মানে কথা বলতে পারেন না, মানে বাকরুদ্ধ হয়ে যায়, মানে উনি প্যারালাইজডের মতো বডির কিছু কিছু অঙ্গ উনি মুভমেন্ট করতে পারে। তো এইরকম ঘটনা ঘটার পর তো যিনি ইশাক ছিলেন তার বাবা ডিসিশন নেয় যে বাসায় একটা মিলাদ পড়া দেই, এরকম বাসায় খারাপ জিনিসের মতো হইতেছে, ওই ছেলে কদিন আগে দেখছে ছাদে। তো ওনার বাবা ঠিক করে যে একজন হুজুর নিয়ে আসবে, হুজুর না ঠিক মানে ফকিরের মতো এরকম কিছু একটা, তো নিয়ে আসা হয় তাদের বাসা যথারীতি। তো এর মাঝে কিন্তু ওনার আম্মা সিক অনেকদিন হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে ওনার আম্মা কথা বলতে পারতেছে না। তো যখন একটা হুজুর আনা হয় তাদের বাসায়, তো সে হুজুর যখন তাদের বাসায় আসে, বাসায় এসে মানে বাসায় ঢোকার আগে সে তার বাবাকে বলে যে আপনাদের বাসায় মানে খারাপ কোনো একটা জিন আছে আপনাদের বাসায়। তো এটা শোনার পর তার ইশাক যিনি ছিলেন তার বাবা বলতেছে যে এটা কি বলেন, আমাদের বাসায় জিন আসবে কোত্থেকে, এটা তো অসম্ভব। পরে হুজুর বলতেছে যে না আপনার বাসায় কোনো একটা জিন আছে এবং সে আপনাদের ঘরের ভিতরে, আপনি এক কাজ করেন ঘরে ঢোকার আগে আমার জন্য কিছু লাল কাপড় নিয়ে আসেন। তো ইশাক যার নাম ছিল তার বাবা লাল কাপড় নিয়ে আসে তার জন্য। তো হুজুর সে লাল কাপড়টা দিয়ে সে বাড়িটিকে চারপাশ দিয়ে বন্ধ করে দেয়। তো বন্ধ করে দেওয়ার পর উনি বাসায় ঢুকেন, উনি বাসায় ঢুকে মানে পুরো শিওর উনি যে এই বাসায় একটি জিন আছে। তো উনি বলে সবাইকে আসতে, তো উনার সামনে সবাই আছে বাট ওই ওই ইশাক যিনি তার ওয়াইফ তার পাশে আসতেছিল। তো উনি বলতেছে যে জিন আছে এই বাসায় এবং সে আশেপাশে আছে। তো এটা আবার ইশাক যিনি তার বাবা খেয়াল করছেন যে তার ছেলের বউ আসতেছে না, এবং তাকে না তাদের সবার মধ্যে আগে থেকে একটি মানে কনফিউশন ছিল যে তার অ্যাক্টিভিটিসগুলো একটু ডিফারেন্ট। তো তখন ইশা গিয়ে তার ওয়াইফকে বলে যে তুমি আসতেছ না কেন, সবাই তো সেখানে আসছে, তুমি আসো। তখন সে অনেক কান্নাকাটি শুরু করে দেয় যে না আমি বেগানা পুরুষদের কাছে যাই না, আমি যাবো না ওনার ওনার দিকে, উনি ভালো না। তখন উনি বলতেছে না উনি আমাদের এলাকার মহল্লার হুজুর, তো গেলে কোনো সমস্যা নেই। তখন ওনার বউকে অনেক জোর রিকোয়েস্ট করা হয়, তো ওনার বউ একটা সময় মানে যেতে রাজি হন। তো যখন ওনার সামনে যায়, তখন হুজুরের সামনে যখন উনি বসেন, তখন হুজুর সবার সামনে ডিরেক্টলি বলে বসে যে তুই কে, তুই এখানে কি চাস। তখন সে বলতেছে যে আমি এখানে কি চাই মানে আমি তো এই বাসার বউ। তখন এটা বলার পর সে বলে যে না তুই তো বউ না, তুই তো জিন, তুই এখানে কিভাবে আসছিস। তো এই এই কথা বলার পর ইশাক যিনি ছিলেন তার বাবা মানে কিছুটা গেস করেন, তো উনি চাচ্ছিলেন না যে মানুষের সামনে কোনো সিন ক্রিয়েট হোক বা এরকম কোনো বিষয় জানাজানি হোক যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে। তো উনি ওনার ছেলেকে বলে যে তোমার বউকে ভিতরে নিয়ে যাও, এটা পরে দেখতেছি। তো এর মাঝখানে হুজুর জানতে পারে যে বাসায় এরকম দুটো অ্যাক্টিভিটিস ঘটছে এবং ওনার ওয়াইফ ইশাকের আম্মু যিনি উনি কথা বলতে পারেন না। তো উনি তার রুমে যান, তো রুমে যাওয়ার পর উনি তাকে দেখেন এবং দেখার পর উনি কিছু সুরা পরে তার মানে মাথার মধ্যে দুটো টোকার মতো দেয়। দেওয়ার পর সঙ্গে সঙ্গে মানে তিনি কথা মানে তিনি আবার আগের মতো কথা বলা শুরু করেন এবং তিনি হুজুরটা যিনি তিনি ওই ইশাক যিনি ওনার আম্মুর মুখ থেকে সম্পূর্ণ ঘটনাটা শুনেন যে ছাদে কি ঘটছিল। তো এটা বলার পর উনি বলে যে আমি ওর ওয়াইফের সাথে একা কথা বলব। তখন সে যথারীতি সে অনুযায়ী তার ওয়াইফকে আবারও জোর করে তার সামনে নিয়ে আসা হয়, কিন্তু সে আসতে মোটেও রাজি হচ্ছিল না। তো তাকে যখন তার সামনে নিয়ে আসা হয়, তখন সামনে ইশাক যিনি উনি ছিলেন ওনার বাবা ছিলেন। তো সবার সামনে হুজুর তাকে আবারও জিজ্ঞেস করে যে তুই ঠিক করে বল তোর নাম কি এবং তুই কোত্থেকে আসছিস। তো রাসেল ভাই মানে আমি যেটা মানে শুনছি শিওর যে ওই যে বউটা যেটা ছিল সে বলে যে আমার নাম হচ্ছে আফিয়া খাতুন, জিন যাকে বলা হচ্ছে, সে বলতেছে যে আমার নাম হচ্ছে আফিয়া খাতুন, আমি ওকে পছন্দ করছি, আমি চাইছিলাম ওকে নিয়ে যাব কিন্তু আমি পারি নাই, তাই আমি ভাবছি আমি ওরকে বিয়ে করে ওর সাথে সংসার করব। তখন হুজুর বলতেছে যে তুমি তো জিন আর ও তো ইনসান, তো তোমাদের তো কখনো এটা সম্ভব না, তুমি আগুনে তৈরি আর মাটি তৈরি, এটা কখনই পসিবল না, তো তুমি চলে যাও। তখন সে মানে কোনো মতে যেতে রাজি হচ্ছিল না। তখন হুজুর তাকে তখন বলে যে তুমি যদি যেতে রাজি না হও তো আমি তোমাকে এমনভাবে বন্ধ করব যে তুমি আর কখনো সেই মানে আমার আমি তোমাকে যেখানে বন্ধ করবো তুমি সেখান থেকে কখনো বের হতে পারবা না। তো এটা বলার পর তো মানে সে কখনো মানে যেতে রাজি হচ্ছিল না। তো আসলে আমি একটা জিনিস বলতে মিসিং করছি এর মাঝে যে ইশাক যিনি ছিলেন উনি তার ওয়াইফকে এর আগে যতবার স্পর্শ করেছেন তো উনি তখনই দেখছেন তার ওয়াইফের মানে পুরো শরীরটা 104 বা 105 ডিগ্রি জ্বর হলে যেমন একটা মানুষের গায়ে যে টেম্পারেচারটা থাকে গরম সেরকম টেম্পারেচার। তো জিনের সাথে হুজুরের সাথে সে জিনটা কথোপকথনে একসময় সে রাজি হয় যে সে চলে যাবে তাকে ছেড়ে এবং তার কোনো ক্ষতি করবে না। তো উনি সেখান থেকে তো বলে তার থেকে 2 দিন বা 3 দিনের সময় নেয় যে আমি এরকম একটা সময় এখান থেকে চলে যাবো, এর আগে আমাকে আপনারা কেউ তারেন না, আমি অটোমেটিক চলে যাবো। তো হুজুরের কথা মতো তার সাথে আর কেউ কোনো কথাবার্তা বলে না এই 2-3 দিনের মধ্যে এবং তাকে রাসেল ভাই 2 দিন পর 2 দিন কি 3 দিন হবে তাকে আর ঘুমতে ওঠার পর তাকে আর কেউ বাসায় রিচ করতে পারেনি।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS চলে এসেছে। হ্যাঁ, আজকের SMS এর ফিডব্যাক দুই রকমই, যেমন হচ্ছে প্রথম ঘটনাটা মোটামুটি কয়েকজনের কাছে যেমন ভালো লেগেছে অনেকের কাছে খারাপও লেগেছে, দ্বিতীয় ঘটনাটা ফিডব্যাকটা অতটা ভালো পাইনি আমরা, দ্বিতীয় ঘটনাটা অনেকের কাছে ভালো লাগেনি। দেখা যাক যে পরে যে ঘটনাগুলো আসছে সেই ঘটনাগুলো কেমন হয়। তবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে যেটা বেশি করতে হবে সেটা হচ্ছে একটা ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আবারও আমরা ফিরে আসছি, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমি রাসেল আছি সাথে, ঘড়িতে সময় রাত 12:26। অ্যান্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস আমাকে তন্ন তানভীর নাটোর থেকে এসএমএস করেছেন, লিখেছেন শীতের রাতে ভূত এফএম দারুণ লাগছে। নয়ন আমাদের এসএমএস করেছেন আসিফ খান বরিশাল থেকে, এছাড়াও মিম আমাদের মিম বাজিদ এসএমএস করেছেন মায়াবন সিং থেকে, আমাদেরকে এসএমএস করেছেন তাহমিদ ইমন, এছাড়াও বিদ্যুৎ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও সুমিত এসএমএস করেছেন, সুমন এসএমএস করেছেন নিশান যশোর থেকে, সৈয়ব আমাদের এসএমএস করেছেন ইমু ভূত এফএম আই আচ্ছা আচ্ছা আমাকে এসএমএস করেছেন, এছাড়াও ফজলে রাব্বি মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি ঋতুরাজ আদাবর থেকে, এছাড়াও সবুজ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে নিমু, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন এস আই শান্ত, জয়ন্ত দুর্গাপুর থেকে এসএমএস করেছেন, ফয়সাল খুলনা থেকে এসএমএস করেছেন, মানিক হালিমা আমাদের ময়মন সিং থেকে এসএমএস করেছেন, তারা দুজনেই ভূত এফএম শুনছেন, মারুফ কেরানীগঞ্জ থেকে এসএমএস করেছেন এবং তাই মাত্র জয়েন করলেন, রাব্বি চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন আই লাভ ভূত এফএম, জয় জুয়েল কল্যাণপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আজকের এপিসোডটা মনে হচ্ছে অনেক ভালো হবে, ইনশাল্লাহ দেখা যাক কতটুকু ভালো করতে পারি আমরা সবাই মিলে। আমাদেরকে আলিফ এসএমএস করেছেন আমাদেরকে জাকির, এসএমএস করেছেন আমাদেরকে তুষার, এসএমএস করেছেন আমাদেরকে আসিফ, এসএমএস করেছেন আমাদেরকে অজিত, এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও লেমন সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আপনি যদি আমাদের ইমেইল করতে চান অর্থাৎ ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, হুইচ ইজ BHWTFM এট দ্য রেট RADIOFORTI ডট FM। যাই হোক, আমরা এখন আরও একটা ঘটনায় চলে যাবো এবং এই ঘটনাটি যথারীতি আমাদের একজন লিসনার আমাদের পাঠিয়েছেন, আমরা সেই ঘটনাটি যদিও তিনি উপস্থিত নেই এখানে, তার ঘটনাটি আমরা পড়ে শোনাবো ঠিক তার মতো করে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো থাকেন, পরম করুণাময় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ রেজওয়ান হোসেন, থানা ফুলতলা, জেলা খুলনা। কথা বেশি না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার ফুপুর কাছ থেকে শোনা, ঘটনাটি তার সঙ্গেই ঘটেছিল। ফুলতলার কোনো এক গ্রামে আমার ফুপুদের বাড়ি। ঘটনাটি 1991 সালের দিকে ঘটেছিল। আমার ফুপুর পরিবারে তার দুই ছেলে, এক মেয়ে, শাশুড়ি ও স্বামী আছে। তাদের বাড়িতে তিনটি ঘর, একটি পশ্চিম পোতায়, একটি দক্ষিণ এবং অন্যটি পূর্ব পোতায়। আবার আমার ফুপা একজন মিল শ্রমিক ও বড় ভাই এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র, সুতরাং বড় ভাই বাড়িতে থাকার প্রশ্নই ওঠে না। আর সেদিন ফুপুর শাশুড়ি বাড়ি ছিল না, ফুপা আসতে দেরি করছিল। আবার ফুপুদের বাড়ি সম্পর্কে অনেক ভৌতিক ঘটনা ঘটে, সেই জন্য ফুপু তার হাতের কাজ সম্পূর্ণ করে রাত 10টার পরে তার মেজো মেয়ে ও ছেলেকে নিয়ে ঘুমোতে যায় পশ্চিমের ঘরে। ঘরটিতে পূর্ব দিকের দরজা দিয়ে প্রবেশ করতে হয়। আর ঘরটি দক্ষিণ পূর্ব পাশে বারান্দায় ছিল গামছা তৈরির একটি তাঁত। ফুপু, আপা ও ভাই ঘুমানো ছিল। ফুপু, আপা, ভাইয়ের গায়ের ওপর হাত দিয়ে ঘুমাত। ফুপু হঠাৎ খেয়াল করল আপাকে কে যেন টেনে নিয়ে যাচ্ছে দক্ষিণ দিকের জানালার দিকে। ফুপুর হঠাৎ ঘুম থেকে জেগে গেল এবং অন্ধকারের ভিতরে আপাকে আবার ঠিক করে ঘুমিয়ে দিল। এখানে ঘটনাটি থেমে যেত হয়তো ভালোই হতো তাহলে, কিন্তু বেশ কিছু দূর গড়ায় ঘটনাটি। ফুপু ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুম তো আর আসে না। এবার সে খেয়াল করল যে তার ছেলেকে কেউ জানালার দিকে টেনে নিচ্ছে। ফুপু পায়ে হাত দিয়ে দেখতেই ঘটল আসল ঘটনা। সে খেয়াল করল সে কারো হাত ধরেছে। সে ভয় না পেয়ে হাতটি ভালো করে ধরে বসে, কিন্তু হাতটি কোনো স্বাভাবিক হাত নয়। হাতে অস্বাভাবিক লম্বা লম্বা লোম এবং হাতটিও অনেক লম্বা, হাতের আঙুলগুলো অনেক লম্বা। এদিকে অস্বাভাবিক হাতটি টানাটানি শুরু করে। অনেক টানা হেঁচড়ার পরে হাতটি এক পর্যায়ে ছুটে যায়। ফুপু ভয়ে ছেলে মেয়েকে নিয়ে অন্ধকারে ঘরে খাটের কোনো এক কোণে চুপ করে বসে থাকে, কিন্তু এদিকে বাইরের দিকে অস্বাভাবিক বিষয় ঘটতে থাকে। মনে হচ্ছে চাঁদের উপর কেউ ধুম ধুম করে পা ফেলে হাঁটছে। তাঁতের ওইখানে যেন সবকিছু ভেঙে চুরমার করে ফেলছে। বাইরের পরিবেশ উত্তাল হয়ে উঠেছে। ফুপু অনেক ভয় পাচ্ছিল। এক পর্যায়ে হঠাৎ সব থেমে গেল এবং বাইরে থেকে ফুপু ফুপার কণ্ঠে ডাক শুনতে পেল। ফুপু ডাক শুনে ভয়ে ভয়ে ঘর থেকে দাঁড়িয়ে
বেরিয়ে এলো এবং সেদিন রাতে বাকি রাতটুকু অন্য ঘরে কাটিয়ে দিল। পরের দিন ফুপু ফুপাকে রাতের সব ঘটনা খুলে বলে। তারপর তারা দুজনে একসঙ্গে তাঁতের ওইখানে গিয়েছিল এবং কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে গেল, কারণ রাতে ওই সমস্ত ঘটনার পরেও ওইখানে কোনো জিনিসের কোনো ক্ষতি হয়নি। তারা এই ঘটনার জন্য শুধু অবাকই হয় মানে হয় কারণ তাদের ওখানে এরকম ঘটনা ঘটেই চলেছে, কিন্তু এই ঘটনা একটু ভিন্ন ধরনের। আর ঘটনাটি এখানেই শেষ হয়। ফুপুরা এখন নতুন বাড়ি করেছে, এখন ওই সমস্ত ঘটনা আর ঘটনা। ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। লিখেছেন আরও একবার নামটি বলছি, মোহাম্মদ রেজান হোসেন, খুলনা, থানা ফুলতলা, গ্রাম দামোদর। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের ঘটনা পাঠিয়ে আমাদেরকে আমাদের সাথে আপনার ঘটনাটি শেয়ার করার জন্য। আমি দেখতে পাচ্ছি অনামিকা নুরি কিশোরগঞ্জ থেকে আমাদের এস এম এস করেছেন, মহিউদ্দিন মোর্তজা, এছাড়াও রিদওয়ান আমাদের এস এম এস করেছেন, আমাদেরকে সৈকত, এছাড়াও আমাদেরকে বাবলু ধামরাই থেকে এস এম এস করেছেন, মুকাদ্দেস আমাদের এস এম এস করেছেন, রূপন আমাদের এস এম এস করেছেন, সালমান সোহেল, সুমন মানিক আমাদের এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও সিফাত, এছাড়াও আমাদেরকে লিমা এস এম এস করেছেন, বাবলু এস এম এস করেছেন আমাদেরকে, মোস্তফা সহ আরও অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব পরের ঘটনায় আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু বলবেন প্লিজ, কি নাম আপনার?
আসসালামু আলাইকুম, আমি শারমিন শুভ্রা, আমি এসেছি আজিমপুর থেকে। তো আজিমপুরের কিছু ঘটনা আমি শেয়ার করব, যেটা আমি আসলে নর্মালি নিজে নিজে কখনো দেখিনি ভূত, বাট আমি নোটিস করেছি আর কি।
আচ্ছা, আমরা অবশ্য জানতাম না যে আপনি ঘটনা বলবেন। আপনার আপনি প্রথমে যেটা লিখেছিলেন আমাদেরকে সেটা একটু বলবেন যে কিভাবে আজকে আপনার সঙ্গে আপনার মা আছেন, বেসিক্যালি উনি ঘটনা বলবেন, মাঝখান থেকে আপনার কতগুলো ঘটনা আছে সেই ঘটনাগুলো আপনি শেয়ার করবেন। না না, ছোট বলতে হবে না, আপনি আপনার ঘটনা আপনার মতো করে বলবেন, কোনো সমস্যা নেই।
তো আমি যেটা ফার্স্ট নোটিস করি সেটা হচ্ছে, আমি তো বাসায় অনেক রাত পর্যন্ত জেগে থাকি, তো অনেক রাত পর্যন্ত জেগে থাকাতে দেখা যায় যে মাঝে মাঝে ভয় লাগে আমার কাছে, তো ভয় লাগলে সরাসরি মানে ঘুমিয়ে পড়ি। যাই হোক, তো একদিন বাসায় আমি একা, তো বাসায় একা থাকার পরে দেখি যে আমার বাসা নক করতেছে। তো নক করার পর আমি খুব একটা ভয় পাই না, ভাবছি যে হয়তো কেউ ফাজলাম করছে। তো অনেক রাত, তখন প্রায় 2-3 মতো বাজে, তো আমি সেদিন ভয় পাই বাট খুব বেশি না। তারপর আমি আরও শুনতে পাই অনেক রাত পর্যন্ত। তো একদিন আমার আম্মা বাসায় আসার পর আম্মাকে বলতেছি যে আম্মা এরকম হয়েছে। তো আমার মতো তুমি এগুলো ভয়টা পাও, হয়তো তুমি শুনতেছো এরকম নিজে থেকে। তো আমার আম্মাও একটা সময় শুনতে পাই, আমার আম্মা আমার আব্বা সবাই শুনতে পায়। তো একটা দিন হলো কি, আমরা খুব লেট করে ঘুমাচ্ছি, মানে এটা নোটিস করার জন্য না, নর্মালি আমরা লেট করে ঘুমাচ্ছি, আমার আব্বা লেট করে এসছে বাসায়। তো তখন হয়েছে কি, নক করতেছে। তো নক করার শব্দ পেয়ে আমরা তিনজন গিয়ে দাঁড়ালাম দরজার সামনে, ভিতর থেকে দরজা খুলিনি, বলিও নি কে কে, বলিনি, শুনতেছি আমরা খুব স্পষ্ট শোনা যাচ্ছে। তো আমার আম্মা কি করলো, পাশের বাসায় এক আঙ্কেল আছে, সে আঙ্কেলকে ফোন দিল যে আপনি একটু বের হয়ে দেখেন তো আমাদের দরজার সামনে কে আছে, অ্যাকচুয়ালি কোনো মানুষ আছে কিনা। তো আঙ্কেল বের হলো, আর আমাদের দরজাটা মানে হয়েছে কি ফ্ল্যাট একসাথে ছয়টা, তো ছয়টা ফ্ল্যাট হচ্ছে লম্বা বারান্দা। তো আঙ্কেল বের হলো সেই 2টার দিকেই। তো বের হয়ে দেখে যে নর্মালি আমাদের দরজার সামনে কেউই নেই, অথচ আমরা এসে আমরা শুনতে পাচ্ছি যে দরজা না করতেছে। তো এখন এটা আমাদের আমার কাছে সচরাচর, আমি প্রায় শুনতে পাই, এটা আমার কাছে কোনো ব্যাপার না।
আর রেগুলারই শুনি এটা,
রেগুলারই শুনি। আর আরেকটা ঘটনা হচ্ছে, আমাদের দু বিল্ডিং এর মাঝে একটা আঙ্কেল বাঁশ ঝাড়ের কিছু বাঁশ লাগিয়েছিল, কি বাঁশ ঝাড় আছে একটা। তো একদিন রোজার সময়, তো সেই টাই করে আমি আর আমার আম্মা হাঁটছি বারান্দাটা দিয়েই হাঁটছি। তো হাঁটার পরে মানে আমরা জাস্ট নামাজের জন্য ওয়েট করছিলাম যে আজান দিবে, নামাজ পড়বো 10-15 আগে। দেন আমি হঠাৎ করে হাঁটছি আর আমার আম্মা ওখানে এক জায়গায় দাঁড়িয়ে আছে, বারান্দা এক জায়গায় দাঁড়িয়ে আছে, তো ওই বরাবরই আর কি, বাড়িঝাড়ে বরাবরই। তো আমি হাঁটছি হাঁটছি, আমি আপন মনে হাঁটছি, আমার মধ্যে ভয়টা কিছু নেই। তো তখন দেখি যে হঠাৎ করে ওই বাড়িঝাড়ের মধ্যে ঘূর্ণিঝড়ের মতো একদম কি অনেক বাতাস, অথচ আশেপাশে কোনো গাছই নড়ছে না। দেন আমিও তাকাই, আমি তাকিয়ে দাঁড়িয়ে যাই, আমার আম্মাও তাকাচ্ছে, আমি খেয়াল করতেছি আমার আম্মাও দেখতেছে আমিও দেখতেছি। তারপর আমি এসে আমার আম্মাকে বললাম, আম্মা তুমি কিছু দেখছো? আমার আম্মা বলে, না কই, আমি তো কিছু দেখিনি, মানে আমি যেন ভয় না পাই, সে আমাকে সুন্দর মতো নিয়ে আসলো ঘরে। তো আমি পরে বুঝতে পারছি যে আমার আম্মাও আসলে দেখছে, বাট আমি যেন ভয় না পাই সেজন্য এমনটা করা হয়েছে। আর আরেকটা কাহিনী খুব রিসেন্ট যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে, ও হচ্ছে ইডানে পড়ে, ওর নাম সাইমা। তো ও তো জব করে আর সাবজেক্ট থাকে। তো রাত 8-8:30 দিকে ও আর কি নীলক্ষেতটা পার হয়ে ইডেন কলেজের অপোজিটে আসতেছে বাসে ধরে। তো ওখানটা লাইটটা কিন্তু আচ্ছা আলো, মানে সোডিয়াম লাইটটা যা দেখা যায়, আর ওখানে অনেক গাছপালা আছে। তো ও নিচের দিকে তাকিয়ে থাকে, আস্তে আস্তে হঠাৎ করে দেখে যে ওর সামনে একটা লোক হাঁটতেছে, এবং সেই লোকটা পাঞ্জাবি পায়জামা পরা, পায়জামা সরি লুঙ্গি পরা, লুঙ্গি পরা এবং মাথায় টুপি। ও এত খেয়াল করেনি, ও ভাবছে যে ঠিক আছে একটা মানুষ হেঁটে যাচ্ছে, মুরব্বী মানুষ, এটাকে ক্রস করে যাওয়ার চাইতে উনি হাঁটুক ওনার মতো, আমি ওনার মতো, আমি আমার মতো হাঁটি। তো প্রায় 5-6 হাত দূরে ওই ভদ্রলোক হাঁটছে, তো ও কি মনে করে প্রায় 5-6 মিনিট পরেই ও উপর দিকে তাকালো, মানে নিচের দিকে দেখতে দেখতে একটা হয় না যে একটু দেখি সামনে মানুষটাকে, উপর দিকে তাকাতে তাকাতেই ও দেখে যে সব কিছু ঠিক আছে, ওই লোক সামনে দিয়ে হাঁটছে, বাট ওনার ফেসটা পেছন দিকে ঘুরানো, এবং ওনার দাড়ি দেখা যাচ্ছে লম্বা, মোটামুটি ভালো লম্বা, 4-5 হাত লম্বা, সরি হাত না বিঘা। তো সে দেখতেছে যে এত লম্বা দাড়িওয়ালা একটা মানুষ তার দিকে তাকে হাসতেছে, এবং সে দেখতেছে যে ফোকলা দাঁত, পান খাওয়া দাঁত,
কিন্তু তার সমস্ত শরীরটা ছিল যেদিকে ঠিক তার মাথাটা উল্টো দিকে।
আর সে খুব ভালোভাবে দেখে, প্রায় ও আবার খুব সাহসী, এত রাত করে ও বেরটের হয় অনেক সাহসী, তো ও দেখে প্রায় 10-15 সেকেন্ড পর্যন্ত দেখলো, ও হাঁটতেছে ওই লোকও হাঁটতেছে, এবং ওর দিকে তাকিয়ে দেখে লোকটা হাসছে। ও দেখলো, দেখে কি বলবে, ঠান্ডা হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে এখন ফোন করতেছে, ও রিলেটেড যারা আছে ফোন করতেছে, এক পাও আগাতে পারছে না, অথচ ওর পাশ দিয়ে কিন্তু মানুষ যাচ্ছে, এবং আপনি হয়তো দেখবেন যে ইরানের পাশে অনেক মানুষ থাকে ওই ওই টাইমটাতে। তো ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দোয়া টোয়া পড়তেছে, যেতে পারছে না, পরে ওর এক মানে বেডমেট এসে ওকে নিয়ে যায়। তো এই ছিল একটু কাহিনী, তো বলার পর অনেকেই বিশ্বাস করে না, বাট আমি এই জিনিসটা বিশ্বাস করি, কারণ আমাদের আজিমপুর এরকম হয় মাঝে মাঝে।
হ্যাঁ, আমি আজিমপুর আসলে অনেক ঘটনা শুনেছি, এবং আপনার আম্মু আজকে এসেছেন, এবং আপনি বলেছিলেন যে উনি অনেক ঘটনা জানেন না, আজকে উনি শেয়ার করবেন সেই ঘটনাগুলো,
এবং
জি জি, এর মধ্যে তো নিশ্চয়ই আজিমপুরেরও কিছু ঘটনা আছে বোধ হয়।
এগুলো সবই আজিমপুর,
ওকে।
আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমরা, আমি আজিমপুর গার্লস স্কুল থেকে বড় মানে পড়াশোনা করে শেষ করেছি, স্কুল অ্যান্ড কলেজ দুটোই আমি সেখানে শেষ করেছি। তো আমাদের, আমি যখন ক্লাস 9-এ পড়তাম, 9 থেকে 10-এ উঠবো, তো এমন সময় আমার এক ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ড বলতে ক্লাসমেট, খুব ভালো রিলেশন ওর সাথে, ও খুব খারাপ রেজাল্ট করে, খারাপ রেজাল্ট করে বলতে ওকে প্রমোট দেয় হয় না, ও 7টা সাবজেক্টে ফেল করে, ও মানে যেটা বলে যে আমার ফ্যামিলি অবস্থা ভালো না, মানে আর্থিক অবস্থা না, সবকিছু ভালো না, দেন ও ফেল করে। তো ফেল করার পরে আমরা ওকে সান্ত্বনা যান্ত্বনা দিই, আমাদের 3টা দিকে 2টা দিকে রেজাল্ট দেয়, আমরা ওকে সান্ত্বনা দিতে দিতে 5 তলায় নিয়ে যাই, ও নিজে 5 তলায় যেতে চায়, কারণ আমাদের 5 তলাটা কলেজ সেকশন, 4 তলা 5 তলা কলেজ সেকশন, এবং 3 তলা পর্যন্ত সে স্কুল, আর 2টা আলাদা আলাদা বিল্ডিং বাট একসাথে জোড়া লাগানো। তো 3 তলা পর্যন্ত স্কুল কলেজ দুটোই হচ্ছে ক্রাউডি, মানে খুব মানুষ টানুষ আসা যাওয়া আছে, বাট 4তলা 5তলা তখন কোনো ক্লাস হতো না। আর হচ্ছে 5 তলায় একদম কম্পিউটার ল্যাব ছিল একটা আমাদের, তো সেই ল্যাবে শুধু একটা স্যার থাকতো, এবং সে স্যার ফিজিক্সেরও ক্লাস নিত মাঝে মাঝে। তো ও কি করলো, মানে একটু নির্জন জায়গায় যেতে চাচ্ছে, যাওয়ার পর আমরা ওর সাথে 7 জন ফ্রেন্ড ছিলাম, 7 জন ফ্রেন্ড গিয়ে ওকে সান্ত্বনা দিলাম, দেওয়ার পরে দেখলাম যে সে কান্নাকাটি করতেই আছে অনবরত, ও খুব জেদি ছিল, তো কান্নাকাটি করতেছে, আমরা 3 জন চলে আসি আর বাকি 5 জন থাকে, থাকার পরে ওকে ওরাও অনেক মানে সান্ত্বনা টান্তনা দেয়। দেওয়ার পর আমি যখন বাসায় ব্যাক করি তখন 5টা বাজে, আমি 7টার দিকে শুনি যে নিউজ পাই যে ও সুইসাইড করেছে, 5 তলা থেকে লাফ দিয়েছে। তো লাভ দিয়েছে, আমি তখন খুব অবাক হয়ে যাই যে সুইসাইড করার মতো মেশে না, তারপর সুইসাইড করেছে, ওকে ফাইন, সুইসাইড করেছে, সেটা চলে গেছে। এবং আমিও তারপর, আমরা সবাই খুব ভয় পেতাম ল্যাবে যেতে, কম্পিউটার ল্যাবে যেতে, যে কি না কি হয়ে যায়, খুব ভয় পেতাম যে সুইসাইড করেছে। তারপরে আমরা, আমি তো 3 বছর পরে সেখান থেকে বের হয়ে যাই, বের হয়ে আমি তখন অ্যাডমিশন নিই, অনার্স অ্যাডমিশন, অনার্স অ্যাডমিশন নেওয়ার পরে আমি দেখি যে আমাদের উপরে যে স্যারটা থাকতো সেই স্যারটার সাথে একদিন দেখা। তো সরি, একটা জিনিস মিস হয়ে গেছে, যে ওই ঘটনার 4-5 মাস পরে আবার ওই স্যারটা ওখান থেকে চলে যায়, চলে যায় ওখান থেকে চাকরি ছেড়ে। তো ওই স্যারের সাথে দেখা হচ্ছিল, পরে স্যারকে বললাম যে স্যার আপনি চলে গেলেন কেন, আপনার কি কোনো সমস্যা ছিল, আপনি কেন চলে গেলেন, আপনাকে তো খুব ভালো লাগতো। তো স্যার বললো যে তুমি কি ওখানে আসো এখনো, বললাম না স্যার, আমার তো ইন্টারভিউ কমপ্লিট করে ফেলছি, এখন আর নাই। তো স্যার বললো যে তাহলে তোমাকে বলা যায়, বললাম হ্যাঁ স্যার অবশ্যই বলেন, আমি তো শোনার জন্য আগ্রহী। তো আমি একদমই বুঝতে পারিনি যেটা এই কাহিনী কিছু এই রিলেটেড, আমি মনে করেছি হয়তো স্যার ম্যাডামদের কোনো পলিটিক্স, এই জন্য হয়তো চলে গেছে, আমি খুব ইন্টারেস্টেড ছিলাম এই জন্য। দেন স্যার শুরু করলো, স্যার বলতেছে যে দেখো শুভ্রা, আমি তো সায়েন্সের স্টুডেন্ট, আমি ফিজিক্স থেকে পাশ করেছি, ফিজিক্সের উপরে আমার আমি কখনো ভুট্টু দিয়ে সব কখনো বিশ্বাসই করতাম না, আর কম্পিউটার ক্লাস তোমাদের নিতাম, বাট আমি এগুলো কখনো বিশ্বাসই করতাম না। তো আমার যেটা হয়েছে, মানে ওই মেয়েটার নাম ছিল সাফা, সাফা মরার পর থেকে আমি কিছু জিনিস নোটিস করছি, যার কারণে আমাকে থাকা মানে একদম অসম্ভব হয়ে গেছে আমার থাকাটা। ভাবলাম স্যার বলেন কি হয়েছে, বলে আমি স্যার ওই স্যার নিজে শুধু কম্পিউটার ল্যাবটা মানে পরিচালনা করতো, ম্যানেজমেন্টে ছিল, আর ওই স্যারটা সারাদিন নিজে থাকতো, শুধু ফিজিক্স ক্লাস যখন তার থাকতো দিন সেদিন সে নিচে নামতো, আদারওয়াইজ সে ওখানে থাকতো। তো বলতো যে আমি কম্পিউটার ল্যাব সব কম্পিউটার বন্ধ টন্ধ করে দিয়ে একদম তালা দিয়ে নিচে চলে যেতাম এবং তার চাবিটা তার সাথে থাকতো, পরদিন এসে দেখতো কম্পিউটার সব ছাড়া, সব একা একাই মানে হয়ে গেছে, অন হয়ে গেছে। আবার দেখতো যে মানে গ্লাসের যে কাঁচ, কাঁচ ভাঙা থাকতো, এবং ওটার পিছনে কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং কলেজ কিন্তু এটা কোনো হোস্টেল না যে ছেলেরা ভেঙে রাখতো, অনেক দূর পর্যন্ত কলেজ, তো পসিবলই না যে গ্লাস ভেঙে যাবে, আর রাতের মধ্যে কেউ খেলতে আসবে না যে বল লাগবে বা কেউ ইচ্ছা করে ভাঙবে। আবার সে মানে মাঝে মাঝে টের পেত যে তার কানের কাছ থেকে পেছন থেকে কেউ সার সার করে ডাকতেছে, আবার খুব জোরে শব্দ পেত। আমাদের ক্লাসটা ছিল 10টা থেকে 4টা পর্যন্ত, তো স্যার 4:30 থেকে চলে গেছে, ও মারা গেছে মেবি 5:30 দিকে, তো স্যার ওর চিল্লানি শোনার কথাই না, ওর চিৎকার শোনার কথাই না, স্যার স্যার মাঝে মাঝে চিৎকার শুনতো, তো স্যার টয়লেটে গেলে আবার অনেক সময় কে যেন দরজা নক করে দিত, মানে লক করে দিত বাইরে থেকে, স্যার অনেক মানে ইয়ে করার পর, ঢাকা দিয়ে করার পর খুলে যেত একা একে। আবার ওটা খোলার পরে এমন কিছু না যে কেউ ভ্যানিশ হয়ে যাবে, সে আশেপাশে দেখতো যে কেউ যদি দুষ্টমিও করতো তাও কিন্তু তাকে দেখা যেত, আর পাঁচতলা এমন কিছু না যে পাঁচতলা থেকে লাভ দিয়ে কেউ উঠতো, একতলা চলে, তো সে দেখতো যে এরকম হতো প্রায়ই তার সাথে এরকম ঘটনা ঘটতো, এবং পেছন থেকে কেউ যেন হাতও রাখতো তার উপরে, তার শরীর ভারী হয়ে যেত। তো সেগুলো যখন নোটিস করলো তারপরও মানে বুঝতো যে হয়তো কেউ দুষ্টামি করছে আমার সাথে, মানে তবুও সে সান্ত্বনা দিত নিজেকে নিজে। অ্যাট লাস্ট সে যখন চলে যায় তার এক সপ্তাহ আগে, সে দেখে যে স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে যে তাকে সাফা বলতেছে যে স্যার আপনার জন্য আমি মারা গেছি, আমার মা মরার জন্য আপনি দায়ী। হ্যাঁ, এটা যখন বলে এটা প্রায় তিন দিন চার দিন সে একই স্বপ্ন দেখে, এই কথাটাই বলে এবং এভাবেই বলে, তাকে ধরে টরে খুব মানে মারামারি করে বলতেছে, তো তাকে মারটার দেওয়া হয় স্বপ্নের মধ্যেই, তো সে এই জিনিসটা দেখে খুব মানে ভয় পায়। তো তার কথা হচ্ছে আমি সাফাকে ভালোভাবে চিনতামই না, আমরা তাকে চিনেছি স্যার এই এই মেয়েটা এরকম ছিল, এই মেয়েটা এরকম এরকম, তো তখন চিনতে পেরেছে। তো স্যারের কথা, স্যার খুব ব্যাং ছিল তখন, তো স্যারের কথা যে আমি ওর সাথে কোনো রিলেশনও নাই আমার, প্লাস আমি তখন ছিলামও না, যে এরকম না যে ওকে আমি দেখেছি মরতে পারতে আমি ওকে হেল্প করিনি, তো এরকম কিছু ঘটনা থেকে স্যার চলে গেছে। তো দেন আমি শুনে আমিও খুব ভয় পেলাম যে এটা কি বলেন স্যার, আমি তো আর কখনো এটা বিশ্বাস করার মতো না,
মানে এই ব্যাপারটা নিয়ে কি আপনার সাথেও কোনো ঘটনা ঘটেছে?
আমার সাথে কিছু ঘটেনি, আমি জাস্ট স্যারের কথাটা বললাম। তারপর এরকম ঘটনা ঘটার পর দিন দিন এরকম কিছু ঘটলো, তারপর স্বপ্ন দেখার পর স্যার চলে গেলো যে আমি আর এখানে থাকবো না, এবং এরকমও না যে অন্য জায়গায় জব পেয়েছে তাই সেই লোভে চলে গেছে, স্যার ওটার পরে 3 মাস জব ছাড়াই ছিল, জব ছাড়াই ছিল, তারপর আবার অন্য জায়গায় জব, এবং আমার সাথে দেখা হওয়ার পর সে আমাকে এখানে
হয় এরকম মাঝে মাঝে যে দেখা যায় যে কোনো কিছুর উপরে এফেক্ট করলো না, হয়তো সবাই ঠিক মতো সবকিছু করছেন, ক্লাস ক্লাস সবকিছু হচ্ছে, কিন্তু একজন হঠাৎ করে ভয় পেয়ে গেছেন, মানে কে যে ভয় পাবে
কখনোই স্যার বলেনি আমাকে।
হ্যাঁ সেটাই, মানে কারো কারো হয়তো কোনো ক্ষতি হচ্ছে না, কারো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কোনো একজন মানুষকে হয়তো এরকম একটা ধরে ফেলাছে। তো এটা কেন হয়, কিভাবে হয় আমরা ঠিক জানি না আসলে কে। আমি একটা জায়গায় গেলাম, আমি একটা জায়গায় গিয়ে আমি কিছু দেখলাম না, কিন্তু আমার সঙ্গে আরেকজন গিয়ে দেখে আসলেন, একটা ঘটনা আমাকে কোনোভাবে স্পর্শই করলো না, কিন্তু আমার সঙ্গে আরেকজন হয়তো তাকে সেই তুমুলভাবে স্পর্শ করলো বা নাড়া দিল। এগুলো কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, এগুলো কেন হয়, কী কারণে হয়, এই সমস্ত ব্যাখ্যা কখনো পাওয়া যায় না, এবং আমরা ঠিক মানে আমরা আসলে কতটুকুই বা জানি, আর বিশেষ করে আমি তো আসলে এই সমস্ত ব্যাপারে আরও কম জানি এবং কম জানা অবস্থাতেই থাকতে চাই। যাই হোক, আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, এবং বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এবং যাওয়ার আগে বলে যাই যে আপনারা অনেকগুলো SMS আছে, সেই SMSগুলো আমি এসে পড়ছি, অনেকেই প্রশংসা করেছেন লাস্ট যে ঘটনাটা, এটা অনেকেই প্রশংসা করেছেন, তো আমরা আবারও ঘটনায় ফিরে আসবো। মাঝখানে একটা ছোট বিজ্ঞাপন বিরতি আছে, এই বিজ্ঞাপন বিরতির পরপরই এই সময়টাতে আপনারা চাইলে আমাদের SMS করতে পারেন। আমাদের SMS করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। এবং সাথে আছেন আপনারা, সেই সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অতিথিরা।
আমরা একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা শুনছি এবং লাস্ট স্টোরিটা অনেক ভালো ছিল, লিখেছেন আকাশ, অনেকেই প্রশংসা করছেন। নুবা ময়মন সিং থেকে আমাদের এসএমএস করেছেন এবং লিখেছেন শীতের সাথে ভয় লাগছে, এবং শারমিন এবং নাইমা আমাদের এসএমএস করেছেন ভোলা থেকে এবং তারা অনেক আশায় আছেন যে তাদের এসএমএসটা পড়া হবে, আমি এসএমএস পড়ে ফেলেছি। সানি আমাদের বসুন্ধরা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে লাস্ট স্টোরি ওয়াজ ভেরি নাইস। কামরুল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন প্রিন্স এবং তিনি বলছেন যে লাস্ট ঘটনাটা দারুণ ছিল। আমরা এক সময় মানে ভূত ফেমের ক্ষেত্রে এটা কতটুকু হয় যায় না, আমরা এক সময় অনেক সময় এরকম হতো যে অডিও ক্যাসেট কিনতাম এবং অডিও ক্যাসেটের পুরো ক্যাসেটের একটা বা দুইটা গান ভালো থাকলে আমাদের ওটা কিনতেই হবে। কিন্তু ভূত ফেমের কাছে চাহিদাটা আমি বুঝি যে আরও অনেক বেশি, যে প্রত্যেকটা ঘটনাই ভালো হওয়া চাই, বিশেষ করে আপনারা যখন আমাদের সঙ্গে এতটা দূর এসছেন এবং অনেকগুলো ঘটনা, অনেক ভালো ঘটনা কিন্তু আপনারা অলরেডি শুনে ফেলেছেন, সুতরাং একটু দুর্বল ঘটনা হলেও কিন্তু আপনাদের কাছে সেটা প্রেজেন্ট করাটা অনেক 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 বেশি মুশকিল। সুতরাং সেই জন্য আমাকে প্রতিদিনই পরীক্ষা দিতে হয় এবং আমি জানি না যে কতটুকু কত নাম্বার আপনারা আমাকে দেন। কেউ আজকেও দেখেছিলাম যে প্রথম দিকে অনেকেই বলছিলেন যে হ্যাঁ মোটামুটি, কেউ বলছিলেন যে না একেবারে যাচ্ছে তাই, কেউ বলছিলেন যে না খুব ভালো দারুণ। তো দেখা যাক বাকি ঘটনাগুলো কেমন হয়। এখন তো দেখতে পাচ্ছি যে পুরো এসএমএস হচ্ছে ভূত এফএমের লাস্ট ঘটনাটাকে নিয়ে এবং অনেকেই এসএমএস করছেন এখনও। সাথে আমাদেরকে আমাদেরকে দেখতে পাচ্ছি শাহামিনা চৌধুরী আমাদের এসএমএস করেছেন এবং আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সুমন এসএমএস করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি কানিজ ফাতেমা আমাদেরকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি সিনহা এবং তিনি বলছিলেন যে তিনি ভূত ফেম শুনতে শুনতে কল্পনার জগতে নিজেকে হারিয়ে ফেলেছেন। রুমি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করে বলেছেন যে তিনি প্রায় তারা 20 জন মিলে একসঙ্গে, তারা 20 জন কোনো একটা অর্গানাইজেশনে তারা মেম্বার এবং সেইখানে তারা একসাথে বসে ভূত এফএম শুনছেন এবং লিখছেন যে উই লাভ ভূত এফএম আমরা খুলনার, আচ্ছা তিনি লিখেই দিয়েছেন যে তার খুলনায় নেভি মেম্বার, তারা সবাই মিলে একসাথে ভূত এফএম শুনছেন আমাদের। আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি যে নূর এসএমএস করেছেন আমাদেরকে, হারিস এসএমএস করেছেন আমাদেরকে, আইরিন এসএমএস করেছেন, কাজী এসএমএস করেছেন আমাদেরকে, ফয়সাল এছাড়াও শুভ্র চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন, পপি এসএমএস করেছেন মারুফ কেরানীগঞ্জ থেকে আমাদেরকে, এছাড়াও নূর এসএমএস করেছেন হারিস লালবাগ থেকে, কাজী আমাদের এসএমএস করেছেন, ফয়সাল সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন।
হ্যালো
জি,
আসসালামু আলাইকুম, আমি আসমা, এসছি আজিমপুর থেকে।
আপনার বেসিক্যালি আপনার কথাই আপনার আপনার মেয়ে আমাদের লিখে পাঠিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আপনি অনেক ঘটনা জানেন এবং আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সগুলো আপনিও চান সবার সাথে শেয়ার করতে। সো মানে এটার কারণেই আজকে আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ।
থ্যাংক ইউ রাসেল।
যে ঘটনাগুলো আপনি বলবেন সেগুলো কত বছর আগে সেটা যদি একটু প্লিজ বলবেন।
সেটা আমি বলবো,
ওকে,
অবশ্যই। এটা হচ্ছে যে 86-87 এর দিকে। তো আমার প্রথম ঘটনা হচ্ছে, আমি গ্রামের ঘটনা বলি দু একটা। প্রথম ঘটনা হচ্ছে যে আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম, তখন এক রাতের বেলা, শীতের রাত, মেবি মাঘি পূর্ণিমার দিন হবে, তো অনেক জ্যোৎস্না সেটা সবাই জানে। তো সেদিন আমি রাত্র 1:30-2টার দিকে আমি টয়লেটে যাব, ঘর থেকে বের হলাম, তো হঠাৎ করে মানে আমি শুনছিলাম যে আমার শ্বশুরবাড়ির পাশেই, উত্তর পাশেই একটা বাড়িতে ই হচ্ছিল, যেটা গানের আসর বলে, যেমন জিন ভূত ডাকে তখন ওরকম একটা বাড়ি। তো ওরকম আমি গান টান শুনছিলাম, সেটা আমার তেমন খারাপ লাগেনি। তো আমি হঠাৎ করে বাড়ির পূব পাশের দিকে তাকালাম, দেখলাম যে আশেপাশে কোনো মানুষ নেই, হঠাৎ করে মানে একটা আলের মধ্যেখানে, গ্রামের যে খেতের আল আছে সেই আলের একদম মাথা থেকে একটা 3-4 বছরের বাচ্চা হবে, কোনো মানে কোনো চেহারা বোঝা যাচ্ছে না, কোনো মানে শরীরের গঠন বোঝা যাচ্ছে না, সে হাঁটছে, আল দিয়ে হাঁটছে। তো আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ যে এত ছোট বাচ্চা আর এত রাতে কোত্থেকে আসতো, সাথে কেউ নেই। তো আমি চিন্তা করলাম যে দেখি কি হয় ব্যাপারটা। তো প্রায় 10-15 হাত হবে আলের ইটা, তো ও হাঁটতেছে হাঁটতেছে আমি তাকিয়েছিলাম, তো হঠাৎ করে আমি খেয়াল করলাম যে ও ভ্যানিশ হয়ে গেল, মানে আলের এই মাথা থেকে ওই মাথা গিয়ে ও ভ্যানিশ হয়ে গেল। তো আমি চিন্তা করলাম যে ব্যাপারটা কি ঘটলো, তো আমি এটা চিন্তা করে হঠাৎ করে আমি ওই আমার শাশুড়ি বা আগে অনেকের কাছে অনেকের মুখে শুনেছি যে যেদিন ওই বাড়িতে গান টান হয় বা জিনভূত ডাকা হয় এরকম অনেক কিছুই দেখা যায়, মানুষ দেখে। তো আমি চিন্তা করলাম এরকম কিছু নয় তো আবার, তো আমি সামনের দিকে আর পা না বাড়িয়ে আমি পেছন দিকে একটা দৌড় দিয়ে ঘরে ঢুকে গেলাম, ঘরে ঢুকে দরজা আটকা দিলাম। তো আটকা দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি কি দেখলাম, দেখি তো আবার দেখা যায় কিনা। তো আমি ওই গ্রামের বাড়িতে সাধারণত টিন কাঠ দিয়ে ঘর তৈরি হয়, তো আমি টিনের ফুটা দিয়ে তাকাই দেখলাম যে ওই বাচ্চাটা একদম সেই আলের ওই মাথায়ও না এই মাথায়ও না, সে একদম পুরো দাঁড়িয়ে আছে আলের মধ্যেখানে। তো আমি চিন্তা করলাম যে বাচ্চাটা আবার কোত্থেকে আসলো। তা আমি এই চিন্তা করে মাথাটা ঘুরালাম, ঘুরে চিন্তা করতেছি যে কি ব্যাপার এই বাচ্চাটা এখানে এসে দাঁড়িয়ে আছে কেন। হঠাৎ করে আবার দেখি যে একটু দেখি তাকিয়ে যে বাচ্চাটা ওখানে এখনো আছে কিনা, দেখলাম যে নাই, আশেপাশে আর কেউ নাই, কিচ্ছু নাই, একদম জ্যোৎস্না পোড়া সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু ওই বাচ্চাটাকে আর দেখলাম না। এ হচ্ছে আমার প্রথম ঘটনা।
আচ্ছা, এরকম কোন ঘটনা ঘটেছে আপনার যে প্রচন্ড নিজে ভয় পেয়েছিলেন?
ওদিন কিন্তু আমি বেশ
প্রচন্ড ভয় পেয়েছিলেন,
ভয় পেয়েছিলাম এবং সারা রাত আমি ঘুমাইনি যে আমি কি দেখলাম এটা কি আসলে আসলে কি। তবে আমি চিন্তা করলাম যে আমি মনে হয় আর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলে আমার কোনো ক্ষতি হতো।
আচ্ছা, খুব বেশি মনে পড়ে এরকম কোনো ঘটনা আছে যে সবসময় মনে পড়ে ভুলতে পারেন না এরকম?
সবসময় মনে পড়ে মনে পড়ে আমার ঘটনা অনেকগুলো আছে, যেমন
এখনো বারবার করে, মানে আপনি হয়তো চান কোনো ঘটনা যে চেষ্টা করে ভুলে থাকতে, বাট বারবার মনে পড়ে যায় এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা?
এই যে ঘটনাগুলো, আমি আসলে এই জিন ভূত এসব কখনোই বিশ্বাস করতাম না, আর বিশ্বাস করতাম না এটা যেমনই ঠিক তেমনই আমার সাথে যে এসব হয় বা আমি দেখি এটা আমি তেমন কাউকে বলি না, একমাত্র খুব কাছের মানুষ যারা তাদের কাছে বলি, যা অনেকে আমি নিজেই তো বিশ্বাস করি না, এই জন্য আমি অন্য কাউকে বলি না যে কেউ বিশ্বাস করবে কি করবে না এরকম। তো আমি অনেক সময় সাহস করে ঘর থেকে বের হই, অনেকে আমাকে নিষেধ করে, যেমন আমার মা আমার বোনেরা ওরা বলে যে আপনি এরকম দেখেন বা তুমি এরকম দেখো তুমি বের হইও না, কিন্তু আসলে আমি কেন জানি আমার মনে হয় যে আমার সাথে এরকম খারাপ কোনো দুর্ঘটনা ঘটেনি এখনো, তো এরকম বলি ওদেরকে যে আমার সাথে তো ঘটে না, তো ওরা আমাকে বলে যে যখন ঘটবে তখন আর তোমাকে আস্ত রাখবে না এরকম বলে। যাই হোক, রিসেন্ট মানে রিসেন্ট না ঠিক কততে হবে এটা 8-10 বছর আগে একটা ঘটনা আমার আজিমপুরে, আমি তো আজিমপুর থেকে এসেছি, আজিমপুরের একটা ঘটনা বলি যে আমি রাত্র 11:30-11:30 দিকে প্রতিদিনই প্রায় বের হই, এশার নামাজটা শেষ করে আমি বের হই রাস্তা দিয়ে হাঁটি, আমার হাজবেন্ডের জন্য ওয়াইফ করি, উনি হোমিওপ্যাথিক ডাক্তার, উনি চেম্বার থেকে আসে 12:00 দিকে, তো আমি ওনার জন্য ওয়েট করি আর পায়চারি করি আর ওখানে নামাজ পড়ে শেষ করে আমি দোয়া দরুদ পড়তে থাকি। তো একদিন আমি দেখি যে আমাদের রাস্তার মাথায় আজিমপুরের এই রাস্তার মাথায় একটা লোক টুকটাক আমের বা যে কোনো ফলের সিজনালি ফলের ব্যবসা করতো, তো হঠাৎ করে ওই ওখানে রাত এত মানে প্রায় 11:45 বাজে, তখন দেখি যে 5-6 বছর হবে একটা বাচ্চা, ও ওই আমের টুকরি টাকরিগুলো ওগুলো নাড়াচাড়া করছে। তো আমি একটু হেঁটে ওর সামনে গেলাম, 4-5 হাত দূর থেকে আমি জোরে একটা ধমক দিলাম যে এই বাচ্চা তুমি এত রাতে এখানে কি করো। তো বাচ্চাটা বলছে, বাচ্চাটা কোনো কথা না বলে ও হাঁটা দিল, মানে হাঁটা দিল উত্তর দিকে। তো ওর পেছন পেছন আমি যাচ্ছি আর ওকে ধরার চেষ্টাও করলাম, কয়েকবার আমি হাত বাড়ালাম, কিন্তু আমি যখনই হাত বাড়াই ও বসে পড়ে, অথচ ও কিন্তু একবারও পেছন দিকে তাকায়নি আমার দিকে যে আমি হাত বাড়াচ্ছি এই জন্য বসে পড়ছে, কিন্তু ও একবার আমার দিকে না তাকিয়ে আমি 3-4 বার ওকে ধরার চেষ্টা করি। তো চেষ্টা করার পরে যখন আমি ওকে ধরতে পারলাম না, এক সময় দেখি যে 8-10 হাত হবে এতটুকু দূরে গিয়ে ও ভ্যানিশ। তো আমি চিন্তা করলাম যে আমি ডানে বাঁয়ে কোথাও কোনো দিকে তাকালাম না, কিন্তু ও কিভাবে ভ্যানিশ হয়ে গেল। তো আমি এই চিন্তাটা করলাম, পরে ওকে আমি খুঁজতেছি আশেপাশে, আমাদের আশেপাশে যত যা আছে সবাইকে আমি খোঁজ নিলাম যে দেখি বাচ্চাটা কার বাচ্চা, এত রাতে এতটুকু বাচ্চা বাইরে বাইরে ঘুরছে এটা সেটা নাড়াচাড়া করছে, যাই বলে আসি। তো ওখানে 3-4 জনকে জিজ্ঞেস করলাম, সবাই বললো যে না আমাদের বাচ্চা না, আমরা এরকম এরকম বড় মানুষ হয়ে আছি। তো আবার বাইরে এসে আমি খুঁজলাম কতক্ষণ যে দেখি আশেপাশে কোথাও দেখি কি না। বিশ্বাস করো রাসেল, আমি কাউকে দেখলাম না এবং আমি একা ওখানে রাস্তায় পুরো আমি একা। তো তখনও আমার খারাপ লাগেনি, আমি ভাবলাম যে হয়তো এরকম কোথাও হইতে পারে, বাচ্চাটা আসতে পারে কোথা থেকে। কিন্তু আমার একটা জিনিস এই লাগছে যে ভ্যানিশ হয়ে কোথায় গেল, এটা তো একটা বাচ্চা, দৌড় দিলেও তো আমি দেখবো যে কোন দিকে গেল, আমি ওর দিকে তাকানো। তো আমি যখন আবার সেই রাস্তার মাথায় চলে আসলাম, আসার পরে দেখি আমার হাজবেন্ড আসছে, উনি আমাকে বললো যে এত রাতে তুমি এখানে কি করো, তখন প্রায় 12:15 বাজে। তাই বললাম যে আমি আপনার জন্য ওয়েট করতেছি, বলে এইখানে এই রাস্তার মাথায় এসে। বললাম যে না, ওদিকে ওদিক দিয়ে হেঁটে এদিকে আসলাম, চলো বাসায় চলো। তখন আমি তার কাছে কিছু বলিনি। তো বাসায় গিয়ে যখন বললাম, ঘরে আমার অনেকে ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, বললাম তো এক পর্যায়ে সবাই আমাকে আমার উপরে খুব রাগ হয়ে গেল যে তুমি এত রাতে ওটা দেখলা, তারপরে ওটা পেছনে পেছনে কেন গেল। তো আমি বললাম যে আর একটা বাচ্চা আসছো, যে বাচ্চার পেছনে যাওয়াতে কি হয়েছে। বলো যে না, ওটা যে বাচ্চা তুমি কিভাবে বুঝবে, এত রাতে কোনো বড় মানুষ নেই, সাথে কেউ নাই, বাচ্চাটার কোনো চেহারা বুঝতেছো না, ওর কোনো গঠন বুঝলে না, ছেলে না মেয়ে সেটাও বুঝলে না, তুমি একদম কালো, একদম কালো বাচ্চাটা। তো তুমি যে এভাবে ধরতে গেলা তাও ধরতে পারলা না, তুমি বুঝলা না যেটা কি। তখন আমার শরীরটা ভারী হয়ে গেল ঘরের মধ্যে, যে আমি কিন্তু ওদের সামনে আমি সাহস দেখাচ্ছি যে না এটা কিছু না, এরকম হতেই পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু ঘরের মধ্যে কিন্তু আমি ভারী হয়ে গেলাম যে আসলেই কি। তখন আমার হাজবেন্ড বললো যে দেখো, তুমি নামাজ পড়ে বের হয়েছো আর সেই সাথে দোয়া দুরুদ পড়ছো, এই জন্য হয়তো তোমার কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু এত রাতে তোমার বাইরে যাওয়া ঠিক হয়নি আর ওটার পেছনে যাওয়া ঠিক হয়নি। আমি সেই জন্য প্রচণ্ড ভয় পেয়েছিলাম, কিন্তু আমি এই কথা কাউকে বলিনি। আমি জানি যে আমি যদি বলি আমার বাচ্চারা এখান থেকে হাঁটাহাঁটি করতে পারবে না, চলাফেরা করতে পারবে
না, খুবই সত্যি কথা।
তো এই জন্য আমি কাউকে বলি না, আমার ভিতরের ভয়টা কিন্তু সবসময় ভিতরেই কাজ করেছে। যে তবে আমি এদিকে সাবধান থাকতাম সবসময় যে আমি বাইরে গেলে দোয়া দুরুদ ছাড়া হাঁটতাম না কখনো।
আচ্ছা,
এই হচ্ছে আমার।
ওকে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো, মাঝখানে আমরা একটু আবার ডিনারের কাছে ফিরে যাব, এবং তার আগে আপনাদের কথাগুলো কথা বলে দিই, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, তারপরে আরেকবার জানাচ্ছি যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, সাউন্ডটা বাড়ান, রেডিও ফুর্তি বাজান, সেটা আমাদের আমার আপনাদের কাছে একদম অনুরোধ থাকবে। আর আজকের এই এপিসোডটি যদি আনফর্চুনেটলি কেউ মিস করে ফেলেন, তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনার মোবাইল থেকে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি কিন্তু আপনি চাইলেই শুনতে পারেন। অ্যান্ড ভূত এফ এম টিউন যেটা আছে সেটা আপনি চাইলে এখন কলা টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে টাইপ করতে হবে কোড নাম্বার, অ্যাট দ্য কোড নাম্বার ইজ 92125, অ্যান্ড সেন্ড ইট টু 31233, ব্যাস, তাহলে দেখবেন যে টিউনটা সঙ্গে সঙ্গে আপনার হয়ে গেছে। কিছু নিয়মকানুন আছে ভূত এফ এম এ, যদি আপনি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নামটা লিখতে হবে, এবং আপনার নামটা লেখার পরে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখতে হবে, তারপরে পাঠিয়ে যাবে 9840 নাম্বারে। যদি আপনি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আপনার ঘটনা পাঠানোর জন্য আমাদের অ্যাড্রেসটা অবশ্যই মনে রাখতে হবে বা লিখে ফেলতে হবে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, হুইচ ইজ BHOOTFM অ্যাট দ্য রেট RADIOFORTI ডট এফ এম। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের শ্রেষ্ঠ ঘটনাটি এখানে লিখে পাঠান। অবশ্যই ঘটনার শুরুতে উল্লেখ করুন যে ঘটনাটি আপনি পড়ে শোনাতে চান, নাকি আপনি চান, মানে আপনি এসে স্টুডিওতে এসে সরাসরিয়ে বলতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমি পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য অনুরোধ রইল যে আপনারা ঘটনাটি সরাসরি রেকর্ড করে অডিও ক্লিপটি আমাদের কাছে পাঠিয়ে দেবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে এই মুহূর্তে যারা ভূত এফ এম শুনছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। জানি আপনারা অনেক ব্যস্ততার পরেও, এই ব্যস্ততার মধ্যেও আপনারা যারা ভূত এফ এম শোনেন রেগুলারলি তাদেরকে আসলে কৃতজ্ঞতা জানাতেই হবে আমার, এবং আমি সেই কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আপনাদেরকে সেলুট করছি এবং আশা করছি সবসময় আমার সঙ্গে থাকবেন, এবং আশা করছি যে সবসময় আমাদেরকে ঘটনা যদি কোনোটা পেয়ে যান তাহলে সেই ঘটনাটা পাঠিয়ে দেবেন। আর আপনাদের জন্য যে নিয়মটি সেটি তো আমি বলে দিয়েছি, তারপর আরেকবার বলে, আপনার ঘটনাটা যে করতে হবে সেটা হচ্ছে রেকর্ড করে সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে হবে আমাকে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমরা বেশ কিছু এসএমএস ও দেখছি, কিছু এসএমএস পড়ে ফেলতে হবে আসলে। অর্ক দেখতে পাচ্ছি আমাদের এসএমএস করেছেন, লিখেছেন, আই এম ফ্রম ময়মনসিং, দ্য সেকেন্ড স্টোরি আই হার্ড, তিনি বলছেন যে এই সেকেন্ড স্টোরিটা তিনি শুনেছেন কোনো জায়গা থেকে। ওকে, আমাদেরকে মিল্টন পাবনা থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে তিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে পড়েছেন, তার ছাদে 10 জন মিলে শুনছেন এবং তারা এনজয় করছেন। ইথিকা লিখেছেন যে ভূত এফএম ইজ, আচ্ছা ভূত এফএম ইজ অ্যাকচুয়ালি মোর চিলিং দ্যান উইন্টার। ওকে, আমাদেরকে ডক্টর মোহাম্মদ নাহিদ হাসান এসএমএস করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম মাওলা জনি এবং রাইফুর রহমান জিসান ফ্রম, আচ্ছা কোথায় আমি এটা পড়তে পারলাম না, সারা আমাদের এসএমএস করেছেন ফ্রম খুলনা এবং এটা তার থার্ড এসএমএস। আমাদেরকে এসএমএস করেছেন রীতি খুলনা থেকে। আমাদেরকে তুলি ময়মনসিং থেকে এসএমএস করেছেন আমাদেরকে নীরব ঝিলান। এছাড়াও আমাদের আবু দাউদ এসএমএস করেছেন হুমা সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাচ্ছি আবারও দিনারের কাছে।
ধন্যবাদ ভাই আপনাকে। রাসেল, আমি এখন যে ঘটনাটি শেয়ার করবো এটা হচ্ছে পুরনো ঢাকার একটি জায়গার ঘটনা এবং আমি স্পেসটা লিসেনারদের বলে দিই সেটা হচ্ছে হলো পুরনো ঢাকা ঠাটারি বাজার নামে একটা জায়গা আছে গুলিস্তানের দিকে, সেখানটায় সেই বাজারটা ঢোকার একটা রাস্তা হচ্ছিলো নবাবপুর বিসিসি রোড এবং সেই নবাবপুর বিসিসি রোডের মানে কোনো একটা প্রান্তে একটা বটগাছ আছে এবং সেই বাসাটা হচ্ছে সেই বটগাছের পাশে তিনতলা একটা বিল্ডিং। তো বিল্ডিংয়ের বর্ণনাটা হচ্ছে এমন যে বিল্ডিংটা হচ্ছিলো এল শেপের মতো এবং প্রতিটা ফ্লোরে, বিল্ডিংটা তিনতলা, প্রতিটা ফ্লোরে 18-19 করে ফ্ল্যাট আছে, এক মানে এক একটি রুমে একটা ফ্ল্যাট। তো আমি যে বিল্ডিংটা ঘটনা বলতেছি সেই বিল্ডিংটা ঘটনা হচ্ছিলো যে সেই বিল্ডিংয়ে আমার এক ফ্রেন্ডের খালা খালু থাকে, তো তার মুখে শোনা ঘটনা। তো তার খালা খালু যে রুমটা থাকে ঠিক তার পাশের রুমটায় দুটো ব্যাচেলার থাকতো, দুজন ভাই ছিল। তো একদিন রাতের ঘটনা, সেদিন হচ্ছিলো একদিন বিকেলের ঘটনা, সেদিন যে দুজন ব্যাচেলার থাকতো তার বড় ভাই তার ছোট ভাইকে বলে যে তুই যে এত টাকা পয়সা চাস তোকে এত টাকা পয়সা আমি কোত্থেকে দিব, আর সবাই তো অনেক কাজ টাজ করে তুই কোনো কাজ টাজ কেন করিস না, আর তোকেও টাকা দিব গ্রামেও টাকা দিব আমার ধরা সম্ভব না, আর তুই এক কাজ কর, তুই কাজ কর নাহলে চলে যা গ্রামে। তো এটা পর এটা বলার পর বড় ভাই আবার বলতেছে ও আচ্ছা তোকে তো এসব বলা যাবে না কারণ তোর সাথে তো আবার জিন পুরি আছে, তোরে বললে তো আবার ওরা আবার রিয়াকশন করবে। তো এটা বলে ওর বড় ভাই রুম থেকে বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়ার পর রাতে যখন রুমে আসে সে বিল্ডিংয়ে, তাদের রুমে আসার পর দেখা যায় তার ছোটো ভাই নেই বাসায় এবং সে পাশের ফ্ল্যাট থেকে জানতে পারে যে তার ছোটো ভাই গ্রামে চলে গেছে না বলে। তো সেদিন রাতে তারা দু ভাই যে রুমে ঘুমাইতো সে রাতে সে বড় ভাই একাই ঘুমায় সেই রুমটার মধ্যে এবং এর মাঝখানে আমার যে ফ্রেন্ডের যে খালা খালু থাকে যে রুমটায় তারা 9-10 দিকে মানে তারা শুনতে পেলেন, সেটা ছিল বাসাটা বারান্দাটা কিন্তু অনেক মানে অনেক বড় একটা বারান্দা ছিল যেহেতু 19 ফ্যামিলি থাকতো প্রতিটা ফ্লোরে, 19 রুম ছিল 18-19 রুম। তো তারা শুনতে পেলেন যে তাদের রুমের বাইরে বারান্দায় কতগুলো পুরুষ মহিলা কথা বলছে একসাথে। তো তখন আমার ফ্রেন্ডের যে খালু ছিল সে বের হয় দেখে যে দরজা খোলা মতো উনি দেখলেন যে বাইরে কোনো কথা বলার সাউন্ড নেই এবং সেই মানে সেই বারান্দার মানে কোনো প্রান্তেই কোনো মানে লোক নেই সেখানে এবং যারা কথা বলতেছিল তারা মানে সঙ্গে সঙ্গে ভ্যানিশ। তো তারা একটু ভয় পায়, এটা তাদের সাথে প্রথম ঘটনা। তো তারা যথারীতি ঘরে চলে আসে, তো ঘরে চলে আসার পর তারা ঘুমিয়ে পড়ে। তো ঘুমিয়ে পড়ার পর তারা ঠিক 1-1 দিকে আমার ফ্রেন্ডের যে খালা সে মানে সে প্রথম শুনতে পায় যে তাদের পাশের যে রুমটা ওই দুজন ব্যাচেলার ভাই থাকতো তাদের রুম থেকে একটি ধস্তাধস্তি মানে শব্দ আসছে এবং অনেক সময় যে কোনো কিছু মানে গরু জবাই করার সময় যেরকম একটা সাউন্ড আসে তো এরকম একটা সাউন্ড আসতেছিল যে মানে কাউকে মারতেছে, কেউ জবাই করে কাউকে মারতেছে। তো তারা মোটামুটি শিওর যে হয়তো বা কাউকে ঘুমটুন এরকম কিছু একটা হইতেছে তো বাইরে যাওয়া যাবে না। তো তারা মোটামুটি ভয় পেয়ে রুমে ছিল, তারা সেদিন রাতে আর রুম থেকে বেরোয়নি। তো তারা সেদিন সকালবেলা রুম থেকে বেরিয়ে যা শুনে সে ঘটনা ছিল এরকম যে দুই ভাই বেচালা ছিল একসাথে। তো ছোটো ভাইটা চলে যাওয়ার পর বড় ভাইটা যখন রুমে একা ঘুমায় তো তাদের রুমে কোনো মানে বেড ছিল না, তারা ফ্লোরিং করে ঘুমাতো সেই রুমটার মধ্যে। তো বড় ভাইটা তাদেরকে বলে যে সেদিন রাতে সে মানে ঘুমের মধ্যে একটা সময় সে মানে তার ঘুম ভাঙে সে দেখে যে তার পা ধরে কেউ তাকে পুরো রুমে মানে ঘুরাচ্ছে এবং এমনভাবে ঘুরেতেছে যে তাকে মানে খুবই জোরে তাকে মানে ঘুরেতেছে পাটা ধরে। তো সে অনেক ভয় পায়, সে ঘামিয়ে যায় এবং তার লাইটে যে সুইচটা ছিল সেগুলো সব নিচেই ছিল এবং সে তখন কোনো রকম চেষ্টা করার পর অনেকবার চেষ্টা করার পর সে লাইটের সুইচটা দিতে পারে। তো লাইটে যখন সে সুইচটা দেয় তো সুইচ দেওয়ার পর যেটা দেখেন আসলে সেটা হচ্ছে যে বাসাটা অনেক আগের কনস্ট্রাকশন করা ছিল, অনেক আগের একটা বিল্ডিং, এবং ওইখানকার যারা লিসেনার যারা আছে তারা হয়তো বা গেস করতে পারবে এটা কোন বিল্ডিং এর কথা আমি বলছি। তো সে দেখে যে ওই রুমের এই দরজার উপরে যে ভেন্টিলেশন যেটা ছিল সেটা মোটামুটি এখনকার রুমের যেসব ভেন্টিলেশন হয় সেরকম একটু ডিফারেন্ট, অনেকটা বড়, এই আড়াই ফিট কি তিন ফিট এরকম হবে। তো সে দেখে যে তার রুম থেকে দুটো কালো বিড়াল মানে তার রুম থেকে বেরিয়ে গেল সে ভেন্টিলেশন দিয়ে, এবং সে দেখার পর সে অনেকটা ভয় পায় এবং সে রুম থেকে বাইরে বের হওয়ার সাহস পায় না, কারণ সে দেখলো যে বিড়াল দুটা তার রুম থেকে বাইরে বেরিয়ে গেছে। এবং সবচেয়ে উইয়ার ব্যাপার ছিল যে সে দেখছে যে বিড়াল দুটো তার রুম থেকে বের হয়ে যেতে, কিন্তু সে দেখলো যে তার রুমে পুরো ফ্লোর জুড়ে মানে 6 ইঞ্চ এরকম হবে এরকম লম্বা লম্বা কিছু মানে প্রাণীর মানে পশম পড়েছিল। তো সে এটা ঘুমতে করে সকালবেলা সবার সাথে শেয়ার করে। তো এর মাঝে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যেটা আমি আগেই বলছি, সেটা একটা মানে লোকাল বিল্ডিং এর মতোই, যেহেতু প্রতিটা ফ্লোরে 19টা ফ্ল্যাট। তো সেই ফ্লোরেই একজন কষাই থাকতেন, তো তিনিও তার দোকানে ঠাটারি বাজারি, তো তিনি সেখান থেকে দোকান শেষ করে বাসায় ফিরতেছিলেন। তো বাসাটার যে এল শেপের এবং মাঝখানে যে জায়গাটা ছিল বাসার, সেই বাসাটার মানে কোনো ওনার ছিল না, তো ওই তিনতলার বিল্ডিংটার ওই বিল্ডিং এর সবাই তাদের ময়লা টলা সেখানেই ফেলতো, এবং তাদের প্রতিটা সিঁড়ির সামনে ছিল ডাস্টবিনের মতো ছিল, কিন্তু কেউ সেখানেও ফেলতো, এবং অনেকে আবার সেই তাদের বাসার মাঝখানে যে পরিত্যক্ত জায়গাটা সেখানে সবাই ময়লা টলা ফেলতো। তো সে কষাইটা যখন তার বাসায় ঢুকে সে লক্ষ্য করে যে তাদের বাসার নিচে যেখানে সবাই ময়লা টলা ফেলে, সে দেখলো যে সেখানে ওই মানে দুটো বিড়াল দেখে, সে কালো রঙের দুটো বিড়াল দেখে, যেটা সে কিনা আগে কখনো দেখেনি এই বিল্ডিংয়ের ভিতরে। তো এটা দেখার পর সে এটা নিচের ফ্লোরে দেখে, তো এটা দেখার পর সে ফার্স্ট ফ্লোরে যখন উঠে তো সে দেখে আসল ভাই যে দুটো বিড়ালকে সে নিচে দেখছে, সে দুটো বিড়াল সে সেকেন্ড ফ্লোরের যে ডাস্টবিনটা আছে যেখানে সেকেন্ড ফ্লোরে সবাই ময়লা আবর্জনা ফেলে, সে দেখে যে ওই বিড়াল দুটা ওই ডাস্টবিনটার সামনে। তো এটা দেখার পর উনি তো অনেক ভয় পায়, এবং তখন তিনি নিচে তাকিয়ে দেখেন যে না, নিচে যে দুটো বিড়াল তিনি দেখছেন সে দুটো নিচে নেই, এবং উনি এখন যে দুটো বিড়ালকে দেখলেন এই দুটো বিড়াল ওই দুটো বিড়ালই ছিল। তো এটা দেখার পর উনি যখন ওনার থার্ড ফ্লোরে উঠে, ওনার যখন ওনার রুমে যাবে থার্ড ফ্লোরে উঠে, উনি যেটা দেখে সেটা হচ্ছে যে থার্ড ফ্লোরে যে ডাস্টবিনটা ছিল, তো সে সেখানে দেখে দুটো বাচ্চা দেখে, তাদের বয়স মেবি 3.5 কি 4 বছর এরকম হবে। সে দুটো বাচ্চাকে দেখে যে সেখানে খেলতেছে তারা, একজন ডাস্টবিনের ভিতরে এবং একজন আরেকজন ছিল ডাস্টবিনের বাইরে। তো এটা দেখে সে ভয় পেয়ে রুমে চলে যায় এবং রুমে গিয়ে সে ঘুমিয়ে পড়ে, তার ফ্যামিলির সাথে ঘটনাটা শেয়ার করে। তো সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে, তো ঘুম থেকে ওঠার পর অলরেডি বাসায় অনেকের সাথে সেই ঘটনা শেয়ার করে, এবং তারা সেই থ্রুতে জানতে পারে যে এই বাসায় আরেকটি ঘটনা ঘটছে, সেটা হচ্ছিল ওই দুই ভাইয়ের সাথে। এবং রাসেল ভাই আমি যে ঘটনাটা শেয়ার করলাম এটা ওই নবাবপুর বিসিসি রোডের, মানে ওই বাসাটা যারা চিনে তারা হয়তো অনেকে জানেন, এবং ওই বাসা রিলেটেড এরকম আরও অনেক ঘটনাই আছে যা কিনা ওই বাসায় ঘটে থাকে এবং অনেক আগের থেকেই ঘটে, এবং রিসেন্টলিও আমি শুনেছি যে এরকম কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ঘটে ওই বাসায়।
আপনাকে অনেক ধন্যবাদ দিনার আপনার সেকেন্ড ঘটনার জন্য। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকগুলো SMS চলে এসেছে, তবে তার আগে একটা শুভেচ্ছা জানাতে হবে আমাকে। আমাদের ভূত আসামেও মাঝখানে বেশ কয়েকবার যিনি এসছেন মিউজিক করেছেন এবং আমাদের মিউজিকের স্কেজুল তৈরি করে রনি, এবং রনি কালকে বাবা হয়েছে, তার একটা ফুটফুটে মেয়ে হয়েছে, এবং তাকে ভূত এফএমের পক্ষ থেকে রেডিও ফুটির পক্ষ থেকে আমি জানাচ্ছি অনেক 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 শুভকামনা, এবং আশা করছি যে তাদের তিনজনেরই সামনের জীবনটা অনেক 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 সুন্দর হোক। আমি এখনও নাম জানি না, যেহেতু কালকেই হয়েছে এবং এখনও পর্যন্ত কোনো নাম রাখা হয়নি, সো আমি নামটা বলতে পারছি না, বাট যে মানে রনি এবং তাদের পুরো পরিবারের জন্য আমার থাকলো অনেক অনেক শুভকামনা। এবং মাসুম ভাইও নিশ্চয়ই একটা এই ব্যাপারে কিছু বলতে চাইবে, একটা শুভেচ্ছা দিয়ে দিবে হঠাৎ। আচ্ছা, মাসুম ভাইয়ের পক্ষ থেকে আমি দিয়ে দিলাম, মানে এখানে আছে মাসুম ভাই, কিন্তু যাই হোক আমি চলে যাচ্ছি কিছু SMS-এ। আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, SMS করেছেন নিশা এবং সাজিদ ফ্রম কুর্মিটোলা, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ইনাম, এবং রাসেল, আচ্ছা ইনাম, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাফি, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এমডি তুহি ইসলাম, আমাদেরকে এ কে এম আপনারা পড়তে পারলাম না, শাহিন ফ্রম সাভার আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সবুর, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কল্যাণপুর থেকে, আচ্ছা নামটা পড়তে পারলাম না, নাম লেখেননি আপনি আসলে, মোহাম্মদ মিজানুর রহমান আমাদের এসএমএস করেছেন সিরাজগঞ্জ থেকে, আমাদের এসএমএস করেছেন রিফাত ধানমন্ডি থেকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি ঝিমল, এসএমএস করেছেন আমাদেরকে কামরুল, এছাড়াও আফসার আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন মিঠুন, এসএমএস করেছেন নাদির, এসএমএস করেছেন আমাদেরকে তুহিন, এসএমএস করেছেন জনি, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি অধরা সুমাইয়া, এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সঞ্জয় অর্ণব সহ আরও অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি, স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল, আমি রাসেল আছি সাথে, ঘড়িতে সময় 1:18। আমি দেখতে পাচ্ছি অসংখ্য এসএমএস, তবে এসএমএস এর আগে আমি সরাসরি চলে যাব ঘটনায়, আমাদের অতিথির কাছে। প্লিজ আপনার নামটা আরো একবার বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন।
থ্যাংক ইউ রাসেল আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি আসমা, আজিমপুর থেকে এসেছি। তো আমি
ঘটনায় চলে যাই,
হ্যাঁ আমার গ্রামের ঘটনায় চলে যাই। 75-76 দিকে হবে হয়তো মেবে, আমার শ্বশুরের মুখে শোনা কথা, আমার শ্বশুর বাড়ির পূব পাশে যে বাড়িটা ছিল সে বাড়িটা খুব ঘন জঙ্গল ছিল, মানে দিনের বেলা তো মানুষ ওখানে যেতে খুব ভয় পেত। তো তো যারা পাশের বাড়ি তারা কিন্তু অতটা ভয় ছিল না, থাকলেও রাতের বেলা যেত না কেউ, তো দিনের বেলা ওরা ওনারা ঘোরাঘুরি করতো, ওখানে চলাফেরা করতো। তো একদিন ওই আমার শ্বশুর বাড়ির পাশে হচ্ছে পুকুর, পুকুরের পাশে হচ্ছে ওই বাড়িটা। তো রাতের বেলা রাত্র 9-10 দিকে হবে, আমার চাচা শ্বশুর আর আমার শ্বশুর তারা দুই ভাইয়ে মিলে ওখানে মাছ ধরতে গেছে পুকুরে। তো মাছ ধরতেছে ধরতেছে এক সময় মানে প্রচুর, আগের দিনে তো সবাই জানে এটা যে পুকুরে প্রচুর মাছ ছিল। তো দিনের বেলা ওনারা কৃষি কাজ করে যেহেতু দিনের বেলা কাজকর্ম আছে, রাতে ওনারা মাছ ধরার কাজটা সেরে নিত। তো ওনার দুই ভাইয়ে ওখানে গেছে মাছ ধরতে, তো ঝাঁকি জাল যেটাকে বলে সেটা দিয়ে মাছ ধরছে। তো প্রচুর মাছ পাওয়ার কথা, মাছ পাচ্ছেও, তো সেই মাছগুলো ওই জালির মধ্যে নিত আর কি। তো মাছ আমার চাচা শ্বশুর মাছ ধরছে, আমার শ্বশুরের কাছে হচ্ছে ওই জালিটা, তো মাছ ধরছে ওখানে রাখছে ধরছে রাখছে। তো এক সময় আমার চাচা শ্বশুর চিন্তা করলো যে এতক্ষণে তো জালি ভরে যাওয়ার কথা। তো আমার শ্বশুরের নাম হচ্ছে চান মিয়া, উনি এখন হাজি সাহেব, তো ওনাকে দিচ্ছে যে তুমি এটা রাখো আমি মাছ ধরি। তো আমার শ্বশুর চাচা শ্বশুর জিজ্ঞেস করছে যে কি, আমার শ্বশুরের নাম ধরে বলছে কি চান, কি অবস্থা, এতক্ষণ তো ভরে যাওয়ার কথা। আমার শ্বশুর এক সময় তাকিয়ে দেখলো যে ওই জালির মধ্যে কিচ্ছু নেই। তো এটা দেখে আমার শ্বশুর তখন একটু ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গিয়ে বলছে দাদা মাছ তো নাই, জালির মধ্যে তো কোনো মাছ নাই। বলে যে কি বলিস তুই, মাছ থাকার তো কথা, এতগুলো মাছ ধরলাম, এতবার করে মাছ উঠালাম তোর সামনেই তো উঠালাম, সে মাছগুলো কোথায় গেল? তো আমার চাচা শ্বশুর বলে এবার এটা আমার কাছে দে তুই মাছ ধর। তো আমার চাচা শ্বশুর একটু বুঝতে পারলো যে এখানকারই কোনো একটা কিছু একটা ঘটতে যাচ্ছে আর কি। তো উনি চিন্তা করলো যে এবার আমি রাখি, উনি আবার একটু সাহসী। তো তখন আমার শ্বশুরকে আর বললো না যে এরকম কোনো ঘটনা, বললে হয়তো ভয় পাবে এই জন্য বলেনি। তো উনি আমার শ্বশুর জাল ফেলছে আর মাছ তুলছে উনি রাখছে। তো এক সময় আমার শ্বশুর দেখলো যে বড় একটা মাছ উঠেছে জালের মধ্যে, তো উনি চিন্তা করলো যে আমি একটা একা ছাড়াতে পারবো না, তো ই করি দাদাকে ডাকি। তো বললো দাদা মাছের বড় একটা মাছ উঠেছে, এটা আপনার ধরতে হবে। তো আমার চাচা শ্বশুর ওই জালিটা রেখে যখনই গেল, এমন সময় উনি দেখতে পেলো যে মানে বিশাল বড় এক হাত সেই জঙ্গল থেকে হাতটা সেই পুকুরে নেমে আসছে, উনি ওখান থেকে মাছ তুলে নিচ্ছে। তো আমার চাচা শ্বশুর যখন এই মানে উনি যে ওনার ভিতরে যে একটা চিন্তা যে এরকম কিছু হতে পারে, তো উনি যখনই চিন্তা করলো যে জালিটা যে ওখানে রাখলাম আর আমি মাছ তুলছি তাকে দেখি যে আসলে কি ঘটে বা এতক্ষণ কি ঘটতে যাচ্ছিল। তো আমার চাচা শ্বশুর যখন তাকায় দেখে, তখন উনি দেখে যে সেই বাড়িটা থেকে মানে হাতটা দেখা যাচ্ছে, শুধু কোনো আর কিছু দেখা যাচ্ছে না, শুধু হাতটা দেখা যাচ্ছে, যে এত বড় একটা হাত, বিশাল বড় এক হাত, ওখান থেকে হাতটা সেই জালির মধ্যে দিয়ে মাছ তুলে নিচ্ছে। তখন আমার চাচা শ্বশুর প্রচণ্ড ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গিয়ে বললো কি যে, তখন আমার শ্বশুরকে বলেন, তো আমার শ্বশুর বলতেছি যে দাদা দিকে তাকায় কি দেখো, মাছ উঠাও আগে। তো আমার চাচা শ্বশুর বলতেছে চান আজকে আর মাছ ধরার দরকার নাই, বাড়ি চলো। তখন বলে কেন দাদা, তাহলে আমরা কালকে কি খাবো? বলে কালকেরটা কালকে চিন্তা করবো, এখন বাড়ি চল। তো এই কথা যখন বলছে, তখন দেখে যে এর মধ্যে কিন্তু কয়েকটা তুলা হয়ে গেছে। তো আমার চাচা শ্বশুর আর ওই জালির কাছে না গিয়ে, আমার শ্বশুরকে নিয়ে ওই পথে না গিয়ে, মানে সামনের যে পথটা আছে ওই পথ দিয়ে বাড়িতে চলে আসলো। তো বাড়িতে যখন চলে আসলো, আমার দাদি শাশুড়ি ছিল, আমার দাদি শাশুড়ি তখন বললো কি ব্যাপার, দুই ভাইয়ে মিলে প্রায় এক দেড় ঘন্টা হলো তোরা মাছ ধরতে গেলি, খালি হাতে ফিরে আসলি, জালি কোথায়? ইভেন জালটা পর্যন্ত ওখান থেকে নিয়ে আসে নাই ভয়ের চোটে। আমার চাচা শ্বশুর বলতেছে যে আগে বাড়ি চল। তো আমার শ্বশুর রাস্তায় কিছু না বুঝলেও বাড়িতে এসে উনি বুঝতে পারছেন যে কিছু একটা। তো আমার দাদি শাশুড়ি যখন জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, দুই ভাই গেছো সেই এক দেড় ঘন্টা হয়ে গেল, এখনো কোনো কিছুই নিয়ে আসিস নাই, খালি হাতে আসলি তোরা? তো আমার দাদি শাশুড়ি ভালো করে তাকিয়ে দেখে যে আমার চাচা শ্বশুর খুব কাঁপছে। তো বললো যে কি ব্যাপার, আমার চাচা শ্বশুরের নাম হচ্ছে রোস্তম, তো তুই এরকম কাঁপছিস কেন? বলে কি মা আগে ঘরে যাই। তো আমার দাদি বললো যে ঠিক আছে আয় ঘরে, আয় হাত মুখ ধুয়ে আয়, গরম পানি করা আছে, হাত মুখ ধুয়ে, শীতের দিন ছিল। তো হাত মুখ ধুয়ে দুই ছেলে ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে খাওয়া দাওয়া করলো। আমার চাচা শ্বশুর উনি খেতে চাচ্ছে না, ওনার যে ভয়টা কাজ করছিল উনি খেতে পারছে না, কিন্তু কাউকে বলতেও পারছে না। তো আমার দাদি শাশুড়ি খুব জোর করে ধরলো যে তুই কি ভয় পেয়েছিস? তো বললো যে মা আজকে এই ঘটনা ঘটলো। তো আমার দাদি শাশুড়ি বললো যে ভাগ্য ভালো তোদেরকে খায়নি। এই কথা শোনার পরে যে আমার চাচা শ্বশুর যে ভয়টা পেয়েছে, রাতের বেলা তার প্রচণ্ড জ্বর, ইভেন জ্বরটা ছিল অনেক দিন, জ্বর থাকার পরে ওনাকে আগে তো আর এত ডাক্তার ছিল না, তো ওই কবিরাজ টবিরাজ দেখানোর পরে বা ঝাড়ফুঁক দিয়ে ওই হুজুরের কাছ থেকে পানি পড়া টানি পড়া এনে খাওয়ানো হলো। তারপরে আর রাতে কোনো দিন আমার দাদি শাশুড়ির এই দুজনকে মাছ ধরতে যেতে দেয়।
অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের কাছে বেশ কিছু SMS চলে এসেছে এবং সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাই। রাকিব আমাদের SMS করেছেন, তিনি লিখছেন যে আই লাভ ভূত আসাম। আমাদেরকে মোহাম্মদ মানিক হোসেন SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি তানজিলা SMS করেছেন আমাদেরকে, বিপ্লব SMS করেছেন আমাদেরকে, তুর্না। আচ্ছা, অনেকে আমাদেরকে এখনো ইমেইল অ্যাড্রেসটা আরও একবার বলতে বলছেন, আমি ইমেইল অ্যাড্রেসটি বলে দিচ্ছি, কীভাবে ঘটনা পাঠাতে হবে সেটাও আর একবার জানিয়ে দিচ্ছি। আমাদের ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে ভূত এফ এম @radiofurti.fm, হুইচ ইজ BHAWFM@radiofurti.fm. আমাদের মোহাম্মদ জুবাইর এইচ ইমন SMS করেছেন, সাকিব এবং শরীফ আমাদের SMS করেছেন, জয় SMS করেছেন আমাদেরকে, মহিউদ্দিন SMS করেছেন, সাদমান SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি রাকিব সহ আরও অনেকে। আপনাদের এলাকায় আমাদের সাথে এই মুহূর্তে দিনার জয়েন করেছেন, আপনাদের এলাকায় একটা তিন রাস্তার ঘটনা আছে যেটা একটু ছোট্ট করে বলে ফেলুন, আমাদের আরও অনেক গেস্ট আছে এখনো পর্যন্ত।
জিরাসান ভাই, এই ঘটনাটা আমি এক আঙ্কেলের মুখ থেকে শুনেছি। তো ঘটনাটি আঙ্কেলের ভাগ্নির সাথে ঘটা। তো ঘটনাটা হচ্ছে এমন যে একদিন মানে এক বিয়ে খেয়ে সে ভাগ্নি তার মা এবং তার আরও রিলেটিভদের সাথে বাসায় ফিরতেছিল। তো আমরা এর আগে অনেক তিন রাস্তার রিলেটেড অনেক ঘটনা শুনেছি। তো তারা আসার সময় দেখলে যে ঠিক তিন রাস্তার মোড়, মানে এটা আমি একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে শহীদনগর 8 নম্বর গলিতে ঢোকার আমলিগোলা থেকে যে রাস্তাটা, সেখানটায় সেই ঘটনাটা ঘটে। তো সে দেখে এবং সে কি এবং তার সাথে যারা ছিল সবাই দেখে যে রাস্তার মাঝখানে একটা কুকুর কিছু একটা খাচ্ছে। তো যেহেতু তারা সংখ্যায় অনেকজন ছিল, তারা আসতে দেখে তাদেরকে আসতে দেখে সেই কুকুরটা সেখান থেকে চলে যায় সেই খাবারটা দেখে। এবং ওই আঙ্কেলের যে ভাগ্নিটা ছিল সে মানে ভুলে মানে কুকুর যেটা খাচ্ছিল সেখানে পাড়া দিয়ে দেয়, এবং সে পাড়া দেওয়ার পর তারা দেখে যে সেখানে কিছু বাতাসা ছিল, মিষ্টি ছিল এবং ক্ষীর ছিল এবং সাথে কিছু বিরিয়ানি ছিল, এবং এই সবগুলো জিনিসই কলা পাতার মধ্যে কেউ একজন রেখে দিচ্ছে সেখানটায়। তো এটা দেখার পর তারা সবাই বাসা চলে আসে এবং সে তার আম্মাকে বলতে থাকে যে আমার জুতো এইগুলো কি লেগে গেছে? তোর আম্মা বলতেছে না এগুলো কোনো ব্যাপার না, হয়তো বা মানুষজন কে কি খায় ফেলছে রাস্তার মধ্যে, এটা ধুয়ে ফেল ঠিক হয়ে যাবে। তো সেদিন রাতে সে স্বপ্ন দেখে যে এই খাবারটা মতো পাড়া দেয়, সে স্বপ্নে দেখে যে তার ঘরে বিশাল একটা সাপ আকৃতির মতো কোনো একটা জন্তু তাকে এসে বলতেছে যে তুই আমার খাবারের মধ্যে পাড়া দিছিস, আমি তো তোকে মেরে ফেলবো। তো রাসেল ভাই উইয়ার্ড মনে হয়েছে আমার কাছে যে সেম স্বপ্নটা তার আম্মাও দেখে সেদিন রাতে, যে তার তার আম্মা দেখে এরকম যে তোর মেয়ে আমার খাবার নষ্ট করছে, আমি তো তোর মেয়েকে মেরে ফেলবো। তো এটা দেখার পর তো আমাদের ওই আমলেগুলো একজন বড় একজন হুজুর ছিলেন রবিউল্লাহ সাহসার, তো ওই মেয়েটাকে তার কাছে নিয়ে যাওয়া হয়। তো তার কাছে নিয়ে যাওয়ার পর তিনিও বলে যে না ওকে খারাপ কোনো জিনিস প্রজেস্ট করছে এবং তাকে তার শরীর থেকে তাড়ানোটা খুব ইম্পসিবল। তো তারপর তাকে সেই রবিউল্লাহ সাহসার থেকে আমাদের ওই পিলখানা থেকে আরেকজন বড় হুজুর আছেন তো ওনার কাছে নিয়ে যাওয়া হয়। তো উনিও বলে যে ওকে যে প্রজেস্ট করছে তার থেকে ওকে তাড়ানো সম্ভব নয়। তো এমন হয় যে আমরা অনেকের মাথায় জ্বর দেখি চুলের মধ্যে, তো এই জ্বরটা সাধারণত হয় যে অনেক সময় নোংরা থাকলে, কিন্তু সে মেয়ের বেলা যেটা হয় যে তার সেদিন থেকে জ্বর চলে আসে, ইভেন তার ঠিক মাসখানেকের মধ্যে তার চুলের মধ্যে জ্বর দেখা দেয় এবং এটা সবাই লক্ষ্য করে এবং সে গোসলও করে কিন্তু তার জ্বর কোনো রকম ভাবে কমতেছিল না, বাট ডে বাই ডে সে জ্বর বাড়তেছিল। এবার রাসেল ভাই শেষ একটা সময় এসে সে মারা যায় এবং মারা যাওয়ার পর মানে যে আঙ্কেলের মুখ থেকে আমি ঘটনা শুনছি তার আব্বা অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক করতেন, তো আঙ্কেল আমাকে কিছু ব্যাপারে কনসার্ন করেন, তো আমি তাকে দুটো ধরনের কথা বলার পর তো উনি আমাকে কিছু অ্যাডভাইস দেন, সেগুলো হচ্ছে যে আমি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আমরা যে তিন রাস্তার মোড়ে অনেক সময় যে বিভিন্ন তালা পরে থাকতে দেখি যে কোনো চাবি নেই বাট তালা দেওয়া, তো উনি বলছে এটা কখনো ধরবা না, এখানে খারাপ জিনিস প্রজেস্ট করা থাকে। আবার অনেক সময় দেখি আমরা তিন রাস্তার মোড়ে কিছু মুড়ি ছিটানো থাকে অ্যান্ড হাড়ি ভাঙা থাকে, তো উনি বলছে যে এরকম অনেক কিছু পাওয়া যায় মিষ্টি জাতীয় কোনো জিনিস তিন রাস্তার মোড়ে, তো মানে এগুলা কখনো মানে ছোঁয়া তো দূরের কথা, মানে মানে সেগুলো ধারের সামনে দিয়েও পারলে মানে যাবা না, তো উনি আমাকে এরকম কিছু অ্যাডভাইস দিয়ে দেয়। তো এবং আমরা অনেকে শুনছি তিন রাস্তা রিলেটেড কিছু ঘটনা এবং ওনাকে বলার পর উনি আমাকে এই অ্যাডভাইসগুলো দেয় না সবাই।
অনেক ধন্যবাদ দিনার আপনাকে, আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা ফিরে আসছি আবার নতুন অতিথি নিয়ে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সব সময় ভিডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 1:31, আমি রাসেল আছি সাথে এবং আছেন আমাদের আজকের অতিথিরা। আপনারা যারা SMS করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করে ঘটনা পাঠাতে চান তারা ইমেল করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm which is bhootfm@radiofurti.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি আপনাকে আমরা ইনভাইট করবো। সুতরাং আপনি শুরুতে জানিয়ে দিন আপনি স্টুডিওতে আসবেন কিনা, আপনার ঘটনা যদি ভালো হয় তাহলে আমরা সেটা পড়ে শোনাবো। সুতরাং শুরুতে জানিয়ে দিন আপনি চান কিনা যে আমি আপনার ঘটনাটি পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে কোনো ঝামেলায় না গিয়ে সরাসরি ঘটনাটি আপনার মোবাইল ফোন দিয়েই রেকর্ড করে ফেলুন এবং সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আপনার ঘটনা ভালো হয় তাহলে ডেফিনেটলি আমরা আপনার সেই অডিও ক্লিপটি প্লে করব। আমরা চলে আসছি ঘটনায়। আমাদের সাথে নতুন একজন জয়েন করেছেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ।
থ্যাংক ইউ আসলে ভাইয়া, আমি তারেক, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসিতে পড়ি। আমি ঘটনা চলে যাই।
জি প্লিজ।
আসলে আমার সঙ্গে গত 5-6 বছর যাবৎ অ্যাবনর্মাল ঘটনাগুলো ঘটতো, তো সবসময় যেটা হতো যে আমি মানে ঘুমের ঘোরেই মানে অনেক প্রেশার ফিল করতাম যে অ্যাজ ইফ মানে কেউ চাইছে আমার ভিতরে ঢুকতে আর কি, মানে অন্ধকার এর মধ্যে আমি আরেকটা এক্সট্রা অন্ধকার দেখতাম আর কি, মানে জাস্ট ফ্লোটিং। তো রিসেন্ট যে দুটো ঘটনা হয় সেটা হচ্ছে যে একদিন আমি মানে পরদিন পরীক্ষা, তো আমি মানে জাস্ট শুলাম আর কি 2:00 পড়ালেখা শেষ করে, তো তখন আমি মানে ফিল করলাম যে প্রচুর সাউন্ড। হ্যাঁ, প্রচুর সাউন্ডটা অ্যাজ ইফ যে পুকুরে যদি হাঁস অনেকগুলো হাঁস নেমে প্যাক প্যাক করে ওগুলা মানে আপনি অনেক গুণ ভলিউম বাড়িয়ে তো আপনি যদি মানে এটা আসে তো এরকম আর কি। তো আমি মানে সাউন্ডটা এমন হচ্ছে আমি এক কাতে শুয়েছিলাম, তো আমার ঘাড়ের মধ্যে একটা প্রেশার এবং সাউন্ডটা আসছে আমার কানের দিকে যাচ্ছে, তো সবসময় যেটা মনে হয় যে আমি মানে প্রেশারের কারণে অনেক খারাপ লাগতো আর কি। তো ওই দিন আমার হচ্ছিলো যে সাউন্ডের কারণে আমি বুঝি মারা যাচ্ছি আর কি, এত সাউন্ড। তো আমি তখন আইতুল কুরসি যা পারছিলাম তা পড়ছিলাম, তো পড়তে পড়তে এক সময় হলো যে সাউন্ডটা মানে আস্তে করে মানে ফ্লোটিংয়ের মতো মানে চলে গেলো আস্তে আস্তে, মানে একবারে ছাড়েনি আস্তে আস্তে চলে গেলো। তো তারপর দিন আমি আমার রুমে আয়তুল কুরসি লেখা ছিল একটা ক্যালেন্ডারের মতো, তো ওটা মানে টাঙিয়ে দিলাম, তো তারপর কিছু হলো না। তারপর এই রিসেন্ট যেটা হলো সেটা হচ্ছে যে আমি মানে শুয়ে আছি, মানে ঘুমাইনি, এখনও ঘুমাবো আর কি। তো তখন আমার নাম ধরে, হ্যাঁ, রান্নাঘর থেকে একটা সাউন্ড আসলো যে তারেক, যে নামটা কেউ ডাকলো। তো আসলে ওই সাউন্ড আসলে এরকম যে আপনি যদি কাউকে ফোন করেন তাহলে ওই পাশ থেকে কলার যদি স্পিকার দেয় তাহলে আপনার আপনার যে সাউন্ডটা যাবে এরকম আর কি, মানে অ্যাজ ইট এ রেকর্ডেড সাউন্ড। হ্যাঁ, তো আমি মানে আমার বাসার কারোর সাউন্ড এটা না, কিন্তু আমার বিশ্বাস করতে বাধ্য হয়েছে যে আমার বাসারই। তো আমি মানে লাইটটা জ্বেলে আমি রান্নাঘরে যাই, যে দেখি যে কেউ নাই। তো আমি আমার পাশের রুমে আমার আপু থাকে, তো আপুর রুমে গেলাম, আপু ঘুমাচ্ছে, ওই রুমে গেলাম, আব্বু আম্মু তারা ঘুমাচ্ছে। তো আমি মানে ভয় পেলাম আমি ঘুমিয়ে গেলাম। সকালে আব্বুকে বললাম, তো আব্বু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আব্বু আমাকে বললো যে আয়তুল কুরসি রাখার কারণে সেটা আমার মানে কাছে আসতে পারছিল না, কিন্তু দূর থেকে আমার নাম ধরে ডাকছে ক্ষতি করার জন্য, তো আমার বের হওয়া উচিত ছিল না আর কি। তারপর দিন হুজুর আসেন আমাদের বাসায়, তো হুজুর আমাকে চারটা তাবিজ দেয় বালিশ নিচে রাখার জন্য, আর একটা দেয় হাতে রাখার জন্য, এবং সাত দিন পর বলে যে কোনো নদীতে ফেলে দিতে। তো আসলে আমি রিসেন্টলি এই তাবিজগুলো ফেলা দিচ্ছি আর কি, এখন আর কোনো সমস্যা হয় না, এই ছিল আমার ঘটনা।
আচ্ছা, এখন আপনি তার মানে ভালো আছেন এবং কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না আপনার? আচ্ছা, আপনার এমনিতে যখন মানে মানে এই এই যে মানে ভয় লাগতো, প্রথম প্রথম কিরকম হয়েছে যে আপনি কোনো সময় পাত্রতা দিতেন না এরকম কিছু, নাকি প্রথম থেকে আপনি জিনিসটা খুব সিরিয়াসলি দেখেছিলেন?
আসলে একসময় হয়েছে কি যে মানে সবাই এটার প্রুফ চায়, আমি বলতাম সবাইকে যে আমি একটা প্রেশার ফিল করি, মানে কেউ আমার ভিতর ঢুকতে চাচ্ছে আর কি। তো সবাই প্রুফ চায়, কমনকে মানে হেসে উড়াই দেয় আর কি। তা আমি মানে এখন প্রুফ দিব কোথেকে? তো আমার একসময় এমন হয়েছে জিনিসটা একদম কমন হয়ে গেছে যে আমি ঘুমাবো, ঘুমানোর পরে হঠাৎ করে জেগে উঠবো, কিছু একটা আমার ভিতরে আসতে চাবে এবং আমি আইসল করতে পড়বো, আমাকে ছেড়ে দেবে, এমন হয়ে গেছে। তো মানে এমন করে চলছিল আর কি, কিন্তু রিসেন্ট যে ঘটনাগুলো চেঞ্জ, তো এটা আমি আমার মনে হচ্ছে আমি ডিপ যাচ্ছিলাম, ডিপলি দিকে যাচ্ছিলাম। তো এর মধ্যে একটা ঘটনা ছিল আসলে ভাই, যে আমি এ মাঝখানে আর কি আমি একদিন ঘুম থেকে উঠছিলাম, মানে মানে সজাগ হয়ে গেছিলাম আর কি। তো উঠে দেখলাম যে আমার সাথেই, হ্যাঁ, মানে লম্বা করে একজন লোক, এটা আমি দেখছি নিশ্চয়ই যে লম্বা করে লোক, উনি মানে কৌণিকভাবে শুয়ে আছে, এত লম্বা উনি আমার মানে কৌণিকভাবে শুয়ে আছে। তো আমি একা থাকতাম আমার খাট, আমার খাটের মধ্যে আমি এক সাইডে ঘুমিয়েছিলাম, তো উনি কৌণিকভাবে শুয়ে আছে। তো আমি দেখলাম স্পষ্ট যে ওনার চোখে একটা সানগ্লাস, এটা আমি স্পষ্ট দেখতে পাইছি, এবং উনি জাস্ট শুয়ে আছে। আমি এটা দেখার পর আসলে আমি এত ভয় পাইছি, আমি ঘুমাই গেছি, আমি মানে আতঙ্কিত হয়ে গেছিলাম। তো আমি ঘুমাই গেছি, তো আমি সবাইকে বললাম বাসার, তো মানে কেউ বাচ্চা দিল না। তো হুজুর যিনি ছিলেন আর কি, যিনি সিনেমা তাবিজ দেন, উনি বললেন যে একটা জিন, উনি আর কি আমার মানে খারাপ চান না, উনি আমাকে ডিস্টার্ব করতো আর কি। তো মানে আমার আসলে সেদিন রাতেরবেলা বাইরে মানে রুমের মানে বাইরে বের হওয়াটা ঠিক হয়নি।
আপনাকে অনেক ধন্যবাদ, আমরা পরের প্রতি অতিথি কাছে যাবো, তবে তার আগে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। ফুয়াদ আমাদের আজিমপুর থেকে লিখেছেন যে আমার খালামুনির সাথেও এরকম কিছু ঘটনা ঘটেছে, আপনি ইমিডিয়েটলি আমাদের সেগুলো পাঠিয়ে দিতে পারেন যদি আপনি চান আমাদের সাথে শেয়ার করতে। রাখি আমাদেরকে জিগাতলা থেকে লিখেছেন, SMS করেছেন আমাদেরকে গোপীবাগ থেকে অপসরী, এবং তিনি বলেন যে এই স্টোরিটা খুব ভালো লেগেছে তার কাছে। মৃদুল ময়মনসিং থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে। এহসান ইমন লালবাগ থেকে আমাদের SMS করেছেন। মুক্তা SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। মুনিম ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে। ফারহান এছাড়া আমাদের SMS করেছেন পাপড়ি এবং মিম ভূতের গলি থেকে। আমাদেরকে রূপক লিখেছেন, SMS করেছেন এবং অসম লেগেছে তার কাছে আজকের স্টোরি আমাদেরকে। এছাড়াও SMS করেছেন, দেখতে পাচ্ছি, মোহাম্মদ রাশেদ ও আমাদেরকে। যতীন SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে। পারভেজ SMS করেছেন। মৃদুল এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করেছেন। উদয় SMS করেছেন আমাদেরকে, নাম ডাকে লেখেননি, আগে ঢাকা লিখেছেন আমাদেরকে। SMS করেছেন, দেখতে পাচ্ছি, মামুন এছাড়াও SMS, লালবাগ থেকে মোহাম্মদ মনিরুজ্জামান আমাদের SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি সানি 69 বোর্ড বাজার থেকে SMS করছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি নয়ন নেত্রকোনা থেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন FOORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। আরও একবার স্মরণ করে দিচ্ছি যে আমাদের আমাদের ইমেল করতে হলে আমাদের অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio40.fm, হুইচ ইস bhootfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে আপনার জীবনের ঘটা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। চলে যাচ্ছি আমাদের নতুন অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসছেন?
আসসালামু আলাইকুম, আমি নীল, আমি ঢাকা বেলি রোড থেকে এসেছি। তো রাসেল ভাই, আমার যে ঘটনাটা হচ্ছে, আমরা 6 মাস আগে একটা বাসায় উঠি, নতুন একটা বাসায় উঠি, দেন ওই এলাকাটা আমার জন্য একদমই নতুন ছিল। তো আমরা যখন বাসাটা চেঞ্জ করছিলাম, তো আমি রুমের মধ্যে বসেছিলাম, তো লোকজন মাল সামানাগুলো আনছিল, তো আমার সব কিছু কালেক্ট করার দায়িত্ব ছিল, আমি একা রুমের মধ্যে। তো আমি কানের মধ্যে হেডফোন দিয়ে আমি সব কালেক্ট করছিলাম, তো হুট করে আমার খেয়াল গেল একটা আঙ্কেল আমাদের ড্রয়িং রুম দিয়ে ঘোরাঘুরি করছে। তো আঙ্কেলটা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে সে জিজ্ঞেস করলো যে তুমি কে? তো আমি একটু ঘাবড়ে গেলাম, আমি ভাবছি যে হয়তো বা বাড়িটার কোনো রিলেটিভ বা কেউ হবে। তো আমি ব্যাপারটা নর্মালি নিয়ে আমি ওনাকে বললাম যে আঙ্কেল আমরা এখানে নতুন ভাড়া আসছি। তো আঙ্কেল বললো আমি একটা জিনিস খুঁজতেছি। তো আমি আর আঙ্কেলে দেখলাম না উনি কখন খুঁজে টুজে চলে গেছে। তো আমরা সবাই মোটামুটি ওই দিন টায়ার্ড ছিলাম, রাতের বেলা আমরা একসাথে ফ্লোরিং করে ঘুমাচ্ছি, তো সব ঘরের মধ্যে মাল ছামানাগুলা গাদাগাদি করা। তো ওই দিন রাতে আমার বড় আপু ঘুম থেকে উঠে সে ফিল করলো যে পানি খাবে, তো সে ফিল করলো তার আশেপাশে কেউ নড়ছে চলছে। তো এরকম ফিল করার পর দেন নর্মালি নিল, হয়তো বা ট্রায়ার ছিল সারাদিন কাজ করছে এর জন্য। তো আমরা মোটামুটি ঘরটা সপ্তাহখানেকের মধ্যে ভালোভাবে গুছিয়ে ফেলি, আমি আমার রুমে চলে যাই, আপু আপুর রুমে চলে যাই, আম্মু আপু আম্মুর রুমে চলে যাই। একদিন রাতে যেটা হয়, আমি কম্পিউটারে কাজ করছিলাম, তো আমি বারান্দায় যাই হুট করে। বারান্দায় গিয়ে দেখি সারি সারি চুল আমার বারান্দায় ঢেকে আছে, কালো কালো চুল দিয়ে আমার বারান্দায় ঢেকে আছে। তো চুলগুলো থেকে বিশ্রি গন্ধ আসছিল, পচা মাছের গন্ধের মতো। তো আমি দরজাটা টাপ করে লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পর আমি বাথরুমে যাই, আমার বমি চলে আসে। দেন আমি বমি টমি করার পর একটু নর্মাল হওয়ার পর দেন আমি ওই দিন আর কোনো কাজ করি না রাতের বেলা, তো আমি ঘুমায় পড়ি। দেন সকালবেলা আম্মুর সাথে ঘটনাটা শেয়ার করি যে এরকম হয়েছে। মানে আম্মু বলে ধর নতুন বাসা, হয়তো বা তোর একটু ইয়ে লাগছে, হয়তো বা মেন হলে ঢাকনা টাকনা কিছু খোলা ছিল, হয়তো এরকম। তো আমি ব্যাপারটা হাওয়ায় উড়াই দিই যে এটা হইতেই পারে। দেন আমি আরেকদিন অনেকদিন পর, প্রায় সপ্তাহখানেক পর, রাতের বেলা কাজ করছিলাম অনলাইনে। তো কাজ করতে করতে আমার একটা ফ্রেন্ডের ইমেল করার কথা ছিল খুব রাতে, তো আমি ওর ইমেলটার জন্য ওয়েট করছি। তো আমি মনিটরটা অফ করে কম্পিউটার টেবিলে মাথা রেখে ঘুমায় পড়ি। দেন আমি স্বপ্নে দেখি যে আমার বারান্দার ওই পাশে একটা খোলা জায়গা, তো খুব জঙ্গলের মতো, আর বাড়িটাও খুব পুরাতন। তো আমি স্বপ্নে দেখতে থাকি যে একটা চিতার মধ্যে একটা লাশ, লাশটা ঢাকা, আর চারপাশে কালো কালো উঁচা, বেশ উঁচা, সাতজন লোক ঘুরছে। তো এই স্বপ্নটা দেখে আমি থাপ করে উঠে পড়ি, উঠে তারপর একটু ভয় ভয় লাগে। দেন আমি কিচেনে যাই, আমি নিজের হাতে এক কাপ কফি বানিয়ে নিয়ে চিন্তা করছি আমি বারান্দায় বসে খাবো। দেন বারান্দার গেটটা খুলতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি এতক্ষণ যেই স্বপ্নটার মধ্যে ছিলাম একদম আমার চোখের সামনে, কিন্তু এখানে টুইস্টটা হচ্ছে এটা যে যেই ডেড বডিটা আমি দেখছি চিতার মধ্যে সাজানো, যার মুখটা ঢাকা ছিল, আমি যে বাড়িতে ঢুকার সময় যে আঙ্কেলের সাথে আমার দেখা হয়েছিল ওই আঙ্কেল ওই চিতার মধ্যে শুয়ে আসছে। তাহলে আমি ওইখানেই সেন্সলেস হয়ে যাই। তো আমাদের পাশের ফ্ল্যাটের একটা ছেলে অনেকক্ষণ পর আর কি ফোনে কথা বলতে বলতে দেখে যে আমি বারান্দার মধ্যে পড়ে আসি। তো সে ডাক দেয় যে কী হয়েছে, অনেক ইয়ে করে। তো পরের দিন আমরা সব জানতে পারি যে ওই আঙ্কেল একটা হিন্দু ফ্যামিলি আমাদের এই বাসাটায় ভাড়া ছিল অনেক আগে। দেন আঙ্কেলটা কোনো কারণে মারা যায়, কিন্তু তার চিতা জ্বালানো হয় নাই, তাকে মাটি চাপা দেওয়া হয়েছিল আর কি, কবরের মতো দেওয়া হয়েছিল। দেন এরপর থেকে এই প্রবলেমগুলো হচ্ছে।
আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা কিছু SMS যাব। বাবু আমাদের SMS করেছেন আমাদেরকে, সানি শরীফ SMS করেছেন, মিনহাজ SMS করেছেন আমাদেরকে, MDI MD লোকমান SMS করেছেন আমাদেরকে, মোহাম্মদ ফয়সাল রক্তিম ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে, স্বপন ঢাকা মেডিকেল থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সাকিব SMS করেছেন আমাদেরকে, ঈশান SMS করেছেন, জিনাত, এছাড়াও জিনাত সুলতানা আমাদের SMS করেছেন, আমার এছাড়াও সাবিরা এবং আমাদেরকে SMS। আচ্ছা, তিনি বলছেন যে আমাদের আমারও বাসায় কিছু ঘটনা ঘটেছিল লাস্ট ইয়ারে, আশা করি শেয়ার করতে পারবো। অবশ্যই শেয়ার করতে পারবেন আপনি, এবং আপনার এই সেজন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি জানা থাকা প্রয়োজন। আর একবার জানিয়ে দিচ্ছি, ভূত FM @radiofurti.fm, হুইচ ইজ BHWTFM @RADIOFORTI.FM। আমাদেরকে এছাড়াও SMS করেছেন জয়ন্ত, আমাদেরকে SMS করেছেন আর্মিন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি কবির, SMS করেছেন আমাদেরকে মিল্টন নরসিংহী দাসপাড়া থেকে, এবং আমাদেরকে SMS করেছেন, তিনি তার কাছে সবগুলো ঘটনায় অবশ্য ভালো লেগেছে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন নার্গিস চিটাগং থেকে, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সাব্বির উত্তরা থেকে, সারা আমাদের SMS করেছেন আমাদেরকে, হাফিজ
এছাড়াও প্রিন্সেস আমাদের এস এম এস করেছেন, তার কাছে সব স্টোরি ভালো লেগেছে আজকের। আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরও অনেকে। আজকে আর হাতে সময় নেই, সুতরাং আপনাদেরকে এস এম এস পাঠাতে আর বলবো না। আমরা আমরা আপনাদের অপেক্ষায় থাকলাম, আপনাদের ইমেইলের অপেক্ষায় থাকলাম, এবং প্রতি সপ্তাহে আপনারা যেভাবে ইমেইল পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করেন এবং ভূত এফএমকে এগিয়ে নেন, সেটা মানে সেটা আগামী সপ্তাহে অব্যাহত থাকবে সেটা আশা করব। এবং একটা কথা সত্যি করে সত্যি যে কথাটা সেটা বলে রাখি যে আমরা খুব অনেস্টলি কাজটা করি এবং আমরা এক্সপেক্ট করি যারা আপনারা ঘটনা পাঠাচ্ছেন তারাও আমাদের সাথে অনেস্ট থাকবেন। এবং এই এই বিশ্বাস এই বিশ্বাসটুকু যদি আমাদের পরস্পরের থাকে তাহলে আমরা আরও বহু দূর এগিয়ে যাবো সেটাই আশা করি। এবং যারা আমাদের ঘটনা পাঠিয়ে সহযোগিতা করছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যারা দেশের বাইরে রয়েছেন শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে বিভিন্ন এক্সপিরিয়েন্স বিভিন্ন সময় শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, আজকে আর হাতে সময় নেই, কথা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আর আমাকে ক্ষমা করবেন যে সমস্ত নামগুলো আমি পড়তে পারলাম না, অসংখ্য এস এম এস রয়েছে আসলে, আর এতক্ষণ ধরে যেহেতু ভয় পেলেন এখন একটু চাঙ্গা হয়ে তারপরে আমার মনে হয় যে ঘুমিয়ে পড়লে সবচেয়ে বেশি ভালো হবে। আজকের মতো এখানেই টাটা, অনেক 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 শুভকামনা সবার জন্য, শুভরাত্রি।